This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। এবং হ্যালো 8920, বুঝতেই পাচ্ছেন যে ঈদের যে সময়টি চলছে সে কারণেই বিশেষ হ্যালো 8920, এবং সবাইকে জানাই ঈদ মোবারক। টুংটুং শব্দ ভেসে আসছে এই একতারাটি নিয়ে যে মানুষের জীবন, সেই মানুষটিকে আজকে আমরা হ্যালো 8920 তে তুলে ধরব, আজকের বিশেষ হ্যালো 8920 তে। এই মানুষটিকে, তার সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তবে তার আগে বলতে চাই, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, আমরা খুব আদরের সঙ্গে বলে থাকি, খুব গর্ব করে বলে থাকি, সেই 16 কোটি মানুষের জীবনকে আমরা কোনো না কোনোভাবে হ্যালো 8920 তে তুলে আনতে চাই। আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন যে মানুষটি তার জীবন কর্ম, তার জীবন আদর্শ সবকিছু আমাদের সামনে তুলে ধরবেন। এই গুণী মানুষটি সম্পর্কে আমরা জানার আগে বলতে চাই, আপনিও আসতে পারেন আমাদের এই হ্যালো 8920 তে আপনার জীবনের গল্প বলার জন্য। নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। বলার পর আপনি আপনার জীবনের গল্পের সারাংশ মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি পদ্ধতি, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। যেহেতু বিশেষ হ্যালো 8920, সুতরাং আজকে একটু ব্যতিক্রম ঘটবে। ব্যতিক্রম হচ্ছে যে যে মানুষটি আমার সামনে রয়েছেন, যে অসাধারণ মানুষটি, তার সম্পর্কে পরিচয় করিয়ে দেবার আগে তিনি যে জিনিসটিকে অবলম্বন করে ধরে আজকে বেঁচে আছেন এবং সামনের দিনগুলোতে সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেন, সেই যে গান, লালনের গান, সেই গান দিয়ে আমরা শুরু করতে চাই। গুরুজি, আপনার পরিচয় আমি দেব, তবে তার আগে একটা গান আমাদের শ্রোতাদের জন্য যদি আপনি পরিবেশন করতেন।
বাজে ভাষাইতে পারো আল্লাহ ভাষায় কি নার দাও কারো, ডুবাইয়ে ভাষাইতে পারো আল্লাহ ভাষায় কি নার দাও কারো, রাখো মারো হাত তোমারো আল্লাহ, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমায় ডাকি আমি বাদশা আলম্পনা তুমি, ইলাহি আল আলামিন আল্লাহ বাদশা আলম্পনা তুমি, নিজাম নামের পাপি সে তো পাপেতে ডুবি আর তো, নিজাম নামের পাপি সে তো পাপেতে ডুবি আর তো, তার মনে সুমতি দিলে তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে, তুমি ইলাহি আল আলামিন আল্লাহ আল্লাহ।
জয় গুরু। আর যে মানুষটি আমাদের সামনে রয়েছেন তাকে আসলে পরিচয় করিয়ে দেবার সাহস এবং সামর্থ্য আসলে তারই আছে, তবে তার নামটি আমি বলতে চাই খুব শ্রদ্ধা ভরে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বাউল, পাগলা বাবলু বলে অনেকেই তাকে ডেকে থাকেন। গুরুজি, আপনার কাছ থেকে আপনার পরিচয়টা আমরা জানি এবং আপনাকে আমরা আজকে বিশেষভাবে এখানে উপস্থাপন করছি। সাধারণত যে কোনো অতিথি আসলে তার সম্পর্কে আমরা বিভিন্ন কিছু জিজ্ঞেস করি, তো আপনাকে আমি কিছুই জিজ্ঞেস করব না, আপনি আপনার মতো করেই আপনার সম্পর্কে বলবেন। এবং আপনার জীবনের যে গল্প, আপনার সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই যে আপনি যে অবস্থায় রয়েছেন স্টুডিওতে, ঠিক এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, এই পর্যন্ত গল্পটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে আপনার মতো করে। তো প্রথমে আপনি আপনার পরিচয় এবং ছোটবেলা থেকে যদি শুরু করতেন।
এবিসি রেডিও আজকে মাঠের বাউলকে ডেকে নিয়ে তাদের যে ভালো লাগা, ভালো দেখা, ভালো শোনা, এটা যে তাদের হৃদয়ে শুধু ধরে রাখেনি, এবিসি রেডিওর মাধ্যম দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক গুণীজন, সুধীজন, আপামর জনতা এবিসি রেডিওর অনেক মনের মানুষ এবং অত্যন্ত ভক্ত। তাই আমার জীবন থেকে আমি বলতে চাই এবিসি রেডিওর কর্মকর্তা কর্মচারী এবং যারা এটার সাথে সম্পৃক্ত, তাদের এই ভালো লাগাটা যেন দেশবাসীর জন্য কল্যাণময় হয়ে আসে, এটাই আমার প্রত্যাশা। আমার বাবা ছিলেন পাকিস্তান আমলে একজন মহকুমা কৃষি অফিসার ছিলেন। আমরা চার বোন, তিন ভাই, বড় বোনের নাম রানী, রাজন, সবি, পলি, ছোট ভাইয়ের নাম লাবলু, আমার নামটা ছিল হাফিজুর রহমান খান বাবলু।
জি।
তো দু ভাই মরার পরে আমি হয়েছিলাম।
জি।
তো হওয়ার পরে দাদি আমাকে সবসময় পাগলা পাগলা বলে ডাকত।
দাদি,
দাদি কি কারণে ডাকতো আমি জানতাম না, কিন্তু পরিবারে যখন আমি অনেক কিছুই বুঝি যে এটা ভালো এটা মন্দ, কিন্তু ওই বোঝার ভিতরে দেখতাম যে মানে সংসারে কোনো অভাবটা সেরকম দেখা দেয়নি, যেহেতু বাবা সরকারি চাকরি করতেন, সংসারে একটা সুর ছিল, একটা নাটক পরিবারে করত, বোনরা করতেন, বাবা সঙ্গীত করতেন, ওই সঙ্গীতের বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আপ্লুত করছে যে পরিবারের ভিতর এই সঙ্গীতটা আছে। তো ওর থেকেই বোনরা সঙ্গীত শিখতেন বাসায়,
জি,
এবং আব্বু আম্মুও গান করতেন, মা গান করতেন, বাবা তবলা বাজাতেন। আমাদের যে ফরিদপুরে আমার গুরুদেব, আমার বোনদের যে গুরুজি ছিলেন, গুরুজি করুণাময় অধিকারী এবং প্রাণ বন্ধুষা, করুণাময় অধিকারী আল্লাহ পাক তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, কিন্তু স্বর্গীয় প্রাণ বন্ধু সাহেব নেই, তাদের কাছে আমার বোনরা যেতেন গান গেতে, কিন্তু আমি খুব ছোট, তখন তারা আমাকে সাথে করে নিয়ে যেতেন। তো আমি দেখতাম যে ওখানে যে কিভাবে আমার বোনরা ক্লাসিক্যাল শিখতেছে, উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেছে, ওরা বাসায় এসে যখন এগুলো করতে যাইতো বা একটা গান করতে যেত, ওরা অনেক সময় সুরটাও ভুলে যেত, কথাগুলোও ভুলে যেত। তখন বোনরা ডাকতো, আমার তো স্মরণ নাই, পাগলা তো আমাদের সাথে গিয়েছিল, তাহলে পাগলাকে একটু ডাকো।
মানে আপনি লুকিয়ে লুকিয়ে শিখতেন?
আমি লুকিয়ে লুকিয়ে শিখতাম, দেখতাম। আর ওই যে আব্বু আম্মু গান গাইতো, ওরকম একটা ভিতরে একটা সুরের দোলন সব সময় ছিল, রক্তের ইসে আমার, আমি এটা এখন বিশ্বাস করতেছি যে রক্তের একটা ভালো একটা স্রোত ছিল সুর এবং নাটকের প্রতি পরিবারের। তো সেই ধারায় সঙ্গীত হতো, আমি আবার বোনদের গানগুলো বলে দিতাম, যেমন স্যার শিখিয়ে দিয়েছিল, মিয়া বিনার নাহে মানে যে আশা কি রে, জব সে পিয়া বাঘি, এটুকি বোনটা বলতো। কিন্তু তারপরে যে আর একটা ওস্তাদ দেখিয়ে দিয়েছিল, ওটুক তাদের স্মরণ করতো না। আমি বললাম না, আর একটু রয়েছে পিয়ার পর, যাব সে পিয়া পাখি পিয়া পাখি। তখন আমার বোনরা আমাকে জড়ায় ধরে খুব চুমা খাইতো, তুমি আমাদের লক্ষ্মী পাগল, লক্ষ্মী পাগল, লক্ষ্মী পাগল, তুমি এটুক না ধরে রাখলে তো এটুকু আমরা ভুলেই গিয়েছিলাম। তারপরের দিন যদি গুরুর কাছে যাই বলি যে ওটুক মন নাই, তখন তো গুরু আমাদের না জানি কি বলতো। তো আমরা দোয়া করি, তুমি বেঁচে থাকো ভাই পাগল, তুমি বেঁচে থাকো। ওইটা আমার জীবনের একটা আশীর্বাদ এবং উৎসাহ আমি তাদের কাছ থেকে পেয়েছি। পাকিস্তান আমলে যখন আপনার দুর্গা পূজায় সঙ্গীত হইতো, তখন আমি ওখানে সঙ্গীত করতাম, তখন আমার জীবনের ছিল নজরুল গীতি,
সেই সময়টা
নজরুল, তখন আমার 7 বছর বয়স,
মনে আছে?
আমার মনে আছে, আমি স্টেজে গান করতেছি, আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় ফুটে যে ভুল আধার রাতে সঙ্গীতগুলো
অসাধারণ অসাধারণ অসাধারণ।
দাদি আমাকে পাগলা বলে ডাকতো, ঘরেই ডাকতো। একদিন আমি দাদিরে বললাম, দাদি তুমি আমাকে ঘরে ডাকো পাগলা বলে, কিন্তু শহরের লোকজন তো আমি তাদের কাছে কোনো সময় বলিনি যে আমার নাম পাগলা বাবলু, তারা কিভাবে আমাকে পাগলা করে ডাকে দাদি, এটা তো আমি বুঝতে পারলাম না। দাদি বলতো, দুই ভাই মরার পর তুই হয়েছিস তো, আল্লাহ তোর ভিতরে এরকম কিছু গুণ দিয়ে দিছে, তুই যেইটাই যেখানে যাবি তোকে মানুষ পাগলা বলে ডাকবে, এবং ডাইকেও তারা খুব শান্তি পাবে। এই যে আমার একটা উৎসাহ ছিল। এই সব দিন গেল, বন্ধুর বিবাহ হয়ে গেল, আমিও আস্তে আস্তে বেড়ে ওঠা ধরলাম, ফরিদপুর খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি হলাম। এই সে পাকিস্তান আমলে টেলিভিশনের সিনেমার যে গানগুলো বা রেডিওতে যে সমস্ত গানগুলো হতো, স্কুলে যে দেখতাম যে স্যার একটু ঢোকায় দেরি হয়েছে, তখন আমি গান ধরতাম, তখন স্যার এসে দাঁড়িয়ে থাকতো, গান শেষ হওয়ার পরে ভিতরে ঢুকে বলতো, পাগলা গলাটা তোমার আল্লাহ খুব সুন্দর দিয়েছে, লেখাপড়াটাও চালিয়ে যেও আর সঙ্গীত করো, তোমার গান সারা বিশ্ব শুনবে। কিন্তু আমি একটা কথা খুব দামি নিয়ে বলতে চাই এবং খুব শান্তি নিয়ে বলতে চাই, এখন মরে গেল এই কথাটা আমার বলতে হবে, সেটা হলো আমি আমার দেশের আমার গুরুদের কাছ থেকে আমার শিক্ষকদের কাছ থেকে আমি এই সঙ্গীতের ব্যাপারে এত উৎসাহ পেয়েছি, আমার মনে হয় যে এরকম উৎসাহ কেউ পেয়েছি কিনা সন্দেহ। কোনো সময় তারা আমাকে উৎসাহ ছাড়া কিছু দিত না, পাগলা ওই গানটা যা তুই করেছিলি কোনটা, ওই যে তুমি আগে পপ গান গাইতা একটু, আরে স্কুল খুইলা ছেড়ে মোলাই স্কুল খুইলা আছে, স্কুল খুইলা ছেড়ে মোলাই স্কুল খুইলা আছে, এই সমস্ত সঙ্গীত, আরে কামিলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে, কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে।
জমে গেছে গুরু।
এই ধরনের গান করতাম। একদিন হঠাৎ করে আম্মুর এসে বলতেছি, আম্মু জানো আজকে তো আমার গান শুনে লোকে আনন্দে চেয়ার ভেঙে ফেলাইছে। আমি বললো তো এটা কি গান ছিল বাবা? তখন আমি বললাম যে মা, তখন তো এই পপ গান গাই, আমাদের একটা প্রতিষ্ঠান করছিলাম ফরিদপুরে, ফরিদপুর অর্কেস্ট্রা,
হ্যাঁ
ওখানে আমার গান ছিল, ওই সেম রিতর কপাল ভালো পাগলা বাবলুর নজর বৈরাসে, পাগলা বাবলুর নজর বৈরাসে, কেউ বা বলে ভণ্ড বাবা, কেউ বা আইসা পায়ের ধুলা লইতাছে, পাগলা বাবলুর নজর বৈরাসে। কত যে টাকার মালা পেয়েছি এবং আনন্দ রাশি আর ভেঙে ফেলে।
গুরুজি মাফ করবেন, আপনার গানটা কি মনে আছে যে ওই সেমরি যেটা গাচ্ছিলেন এখন?
ওই সেমরি তোর কপাল ভালো পাগলা বাবলুর নজর বৈরাসে, পাগলা বাবলুর নজর বৈরাসে,
অসাধারণ।
এই সেই আপনার 1971 সাল চলে আসলো,
জি,
এই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, এসএসসি পরীক্ষা দিতে পারলাম না, ক্লাস 10 পর্যন্তই পড়ালেখা করলাম, মা বাবা মুক্তিযোদ্ধায় যেতে দিবে না আমাকে, তখন সারা দেশেই তো ভাষার উপর কত বড় আন্দোলন।
জি,
আমরা বন্ধু বান্ধব সব একত্রিত হইলাম ফরিদপুর পৌরসভার, যারা বন্ধু বান্ধব যে আমাদের আর বসে থাকা যায় না।
জি,
তখন বাড়িতে যেয়ে বললাম মা, সবাই তো মুক্তিযুদ্ধে যাচ্ছে, আমার তো যেতে হবে। মা বলল, তোমার এত অল্প বয়সে তোমার দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই, তোমাকে মুক্তিযোদ্ধায় নিবে না। তখন মা কি বলো, তুমি মুক্তিযোদ্ধায় নেবা না, আমি সেলুনে যাই, আমার মুখের দাড়ি টাড়ি যা তখন তো কিছু ওঠে না, উঠছে একটু একটু, এরকম সাঁচা সাঁচি একটু ছুইলে গেল আমার সবকিছু, আর পাউডারে কয় তোমার পায়ে ওলম উঠে নাই, এরকম ভাবে সেই ওই আমলে আমি এরকম ভাবে সাঁচছি, আল্লাহর রহমতে 59 বছর বয়স চলতেছে, পায়েও একটা লোম নাই। এখন মার ওই কথা তো শুনে তো আমি তো ঘরে বসে থাকতে পারি না। তখন বাবার অজু করার বদনা, বাবা যে ওষুধ গুলো খাইতেন, সেই ওষুধ, চাদর, একটা ঘড়ি, ওগুলো নিয়ে আমি মাত্র 60 টাকা বিক্রি করতে পারলাম।
বিক্রি করে দিলেন মানে না জানিয়ে,
পরিবারকে না জানিয়ে, এবং ঘরের থেকে বের করছি, ওই জানলা দিয়ে সব আমি আস্তে আস্তে ফেলাইতেছি, পরিবার তো যেতে দিবে না, আমার বয়স ছোট।
কত বছর বয়স ছিল তখন?
তখন আমার 15 বছর বয়স।
ওহো, কিশোর বয়স বলা যেতে পারে,
একদম টকবুকে টকবুকে সময়। আর ওই ওই সময় সে ভাষা আন্দোলনের উপর আমাদের সামনে মিছিল হইতেছে, কিন্তু আমরা বাংলা ভাষায় কথা কব, আমাদের ওরা এই ভাষায় কথা বলতে দিবে না, তোলে তো ওরা আল্লাহর সাথে শেরেক করতেছে। আমার কিন্তু ওই বয়সে কিন্তু দেখেন আমার মনের ভিতরে এই জিনিসটা আসছে, কিন্তু আমি বাংলা ভাষায় কথা কব, বিদেশিরা বিদেশি ভাষায় কথা কবে, ওরা এসে আমাদের বাংলা ভাষায় কথা বলতে দিবে না, এই যে ভিতরে একটা সত্যের তেজ আমাদের ভিতর রক্তের ভিতর বয়ে আসলো যে না মুক্তিযুদ্ধে যেতে হবে। তখন ওই জিনিসপত্র জানলাতে ফেলিয়ে দিয়ে এক বাজারে যায় ওই জিনিস বেচলাম 65 টাকা, বেচে আমরা বন্ধু বান্ধব সব একত্র হয়ে রওনা দিলাম উবাইদুর রহমানের বাড়ি নগরকান্দা।
জি,
আমাদের মুজিব বাহিনী বলে একটা গ্রুপ করলো,
মুজিব বাহিনী
ট্রেনিং নেওয়া শুরু করলাম 8 নম্বর সেক্টরে। ট্রেনিং নিয়ে শুরু করার পরই যুদ্ধে আমরা একেবারে রণক্ষেত্রে আমরা নেমে গেলাম, সরাসরি আমাদের ফরিদপুর, বোয়ালমারি, তেলজুড়ি, সসরাইল এইসব জায়গায় আমরা একদম সরাসরি পাকিস্তানি মিলিটারি এবং বিহারিদের সাথে আমরা যুদ্ধ করেছি।
আচ্ছা আচ্ছা।
এবং আমার গুলিও লেগেছে,
আমার
গুলি লেগেছিল।
ট্রিটমেন্টটা কিভাবে হলো সেই সময়?
ট্রিটমেন্টটা আমাদের ভিতর মুক্তিযোদ্ধাদের ভিতর আবুল বাসার নামে একজন ভদ্রলোক ছিলেন, সে যখন যুদ্ধ লেগেছিল অপারেশন করার জন্য বা একটা সেলাই করার জন্য বা ইমার্জেন্সি যে যে ওষুধ গুলা ছিল, সে তার কাপড় চোপড় না নিয়ে কিন্তু সে ওই বস্তাটা নিয়ে কিন্তু সে ঝাঁপায় পড়ছে, তো ওনার মাধ্যম দিয়ে আমরা আমি সুস্থ হই। তো ওইভাবে তো মুক্তিযোদ্ধার জীবন এইভাবে স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর খুব ভাবতে লাগলাম যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, এখনো কেন মা বোন অ্যাসিডদগ্ধ হবে, দেশে অত্যাচার হবে, অন্যায় হবে, অবিচার হবে, স্বাধীন দেশে তো এগুলো হইতে পারে না। তখন কিন্তু খুব মনে মনে কষ্ট পেয়েছি যে কি জন্য দেশ স্বাধীন করতে গেলাম, স্বাধীন হওয়ার পর এখন বর্তমান কি অবস্থা, এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তখন মা বলল যে স্রষ্টা তোমার কণ্ঠে সুর দিয়েছে, তুমি এরকম গান গাও যাতে তুমি সেখানে নিজে আত্মায় শান্তি পাবে, আত্মতৃপ্তি হবে, এবং সমাজের মানুষও তোমাকে আরো বেশি বেশি তোমাকে তুমি উৎসাহ পাবে। তখন আমি মাকে বললাম, মা তোলে কোথায়? কয় দেখো এটা তো সুর, এটা গুরু বিষয়ক পরম্পরা। তখন আমার মা আমাকে 552 না 553টা টাকা আমাকে দিল, দিয়ে বললো তুমি সাইজের দামে দাও।
কত সালে এটা মনে আছে?
74-এর ঘটনা,
1974 সালে।
1974 সালে,
মানে স্বাধীনতার একেবারে পরপর সময়।
তখন ওই টাইমটা তো 71-72 73 পর্যন্ত পপ গান টপ গান এগুলো করেছি। ওর পরে
পপ গানের শুরু হচ্ছে বাংলাদেশে সেই
সময়টা, শুরু
আজম খান,
আজম খান, ফকির আলমগীর, ফিরোজ শাহী। তখন আমার তাদের সাথে একটা আসা যাওয়া ছিল, তারাও আমাকে খুব ভালোবাসত।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ খুব ভালোবাসা ছিল। এখন ওই যে ফকির আলমগীর ভাই আছে, তার সাথে আমার এখনো খুব সুন্দর ভালোবাসা আছে। সে খুব গরজ করে বলে যে আমি হলো ফকির পদ্মার পারের, আর হলো পাগলা বাবলু, আমরা আছি তো পদ্মার পারে দুইজন, একটা অধিকার নিয়ে সে বলতো। তো আমি ঠিকই সরাসরি মার কাছ থেকে দোয়া নিয়ে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আমি চলে যাই কুষ্টিয়াতে। 3টা বছর ছিলাম আমি ওখানে। তখন মনে প্রাণে এই লালনের ঘরে যে ওই যে মা পাঠাইলো, ওই লালনের ঘরে যে দেখলাম লালন যা বইলে গেছে, শুধু বাঙালির জন্য না, পৃথিবীর মানুষের জন্য তার যা মেসেজ, এই মেসেজ দিয়েই সমাজের অন্ধকারকে আলোর পথে আনা যায়।
আমরা একবার শুরু থেকে জানতে চাই গুরুজি, যে কিভাবে গেলেন, কিভাবে কি করলেন। সাধারণত অনেক মানুষই যান আপনার মতো লালনের ঘরে গিয়ে সান্নিধ্য নেবার চেষ্টা করেন। আমি স্টেপ বাই স্টেপ জানতে চাই, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি সেখানে ঢুকেছিলেন, আপনার গলা ভালো ছিল, কণ্ঠ ভালো ছিল, সেই আপনার যে অ্যাসেট বা সম্পদ সেটা নিয়ে আপনি গেলেন, কিন্তু আপনি পরিপূর্ণ লালনের মানুষ হয়ে আজকে এখন বিচরণ করছেন আমাদের মাঝে। লম্বা সময় তো, একটা লম্বা সময় আপনি ওখানে থেকেছেন। এই লম্বা সময়ের পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানতে চাই, ঢোকার পরে কি হলো, পরিবারের সাথে যোগাযোগ কিভাবে হলো?
কুষ্টিয়াতে যখন আমি গেলাম, ওখানে যখন আমার 3-4 মাস হয়ে গেল, আমার বাবা তো সরকারি চাকরি করতেন, উনি গাড়ি নিয়ে আম্মুকে নিয়ে চলে আসতেন কুষ্টিয়া। এসে আমাকে আপনার সাদা লুঙ্গি দিয়ে গেলেন 2টো, গেঞ্জি ফতুয়া দিয়ে দিলেন 4টা, আরো কিছু টাকা দিয়ে গেলেন। এবং আমার গুরুকে তাকে আমি দেখালাম যে মা, এনার কাছ থেকে লালনের এই পথ, এই মত, এই একতারা এবং ডুগি দিয়ে সাধনা করা, ওনাকে আমি বাবা বলেছি। তখন আমার মা বললো যে আল্লাহ তোমাকে সুন্দর জায়গায় পাঠিয়েছে। আমার গুরুর নাম ছিল খুদা বক্সুসা। মায়ের নাম শুনিয়ে তার একদম ভক্ত,
বিখ্যাত একজন,
বিখ্যাত একদম। 21-এর মরণোত্তর আমার গুরুদেব পেয়েছিলেন ঢাকা শিল্পকলা
একাডেমি। সম্পর্কে একটু শুনি, যেহেতু ওনার কাছে ছিলেন আপনি,
শিল্পকলা একাডেমিতে উনি প্রভাষক ছিলেন, একটা সোনার মানুষ ছিলেন। রাত্রে ওনার কাছে থাকারও আমার সৌভাগ্য হয়েছে। রাত্রে মনে হইতো উনি যে শ্বাস প্রশ্বাসটা নিতেন, তার ভিতরে মনে যেন লালনের গানের একটা সুর বাজত, এবং কথাগুলো খুব বুঝে শুনে সে বলতো। আর রাস্তাতে যখন হাঁটতো মনে হয় যেন একটা পিঁপড়াও যেন না মরে, তার এরকম একটা অনুভূতি ছিল যে স্রষ্টার প্রকৃতির কোনো কিছুই যেন আমার দ্বারা ব্যতীত না হয় সংসারে এবং বাইরে। আমার গুরুদেবের এক ছেলে এক মেয়ে, ছেলের নাম হল লতিফ বিশ্বাস, মেয়ের নাম মালঞ্চ। এই যে আপনার কি একটা সিনেমা হয়েছে গৌতম ঘোষের মনের মানুষ, মনের মানুষে গান করেছে আমার দীক্ষাগুরুর ছেলে লতিফ বিশ্বাস। আর এই যে তানভীর মুকাম্মেলের যে লালন ছবিটা হয়েছে, রাইসুল ইসলাম আসাদ লালন ছিল, ওইখানে আসাদের কণ্ঠে যতগুলো গান ছিল প্রায় 17টা গান, ওইটা করেছিলাম আমি।
আচ্ছা আচ্ছা।
আর দুধদুষার চরিত্রে আমার অভিনয় ছিল।
আচ্ছা আচ্ছা।
এইভাবেই আসলো আমার লালনের জীবন। আস্তে আস্তে আমি যে একটু গান টান লিখতাম, লালনের এই গানকে সাধনা করতে এসে দেখলাম যে আসলে ওগুলা বাণী বটে ঠিকই, ও ক্ষণিকের, আর সাইজের যে পথ, এই মত, এটা নিজের জীবনের জন্য একটা স্থায়িত্ব।
প্রিয় শ্রোতা, আমরা জীবনের গল্প বলছি আজকে এখানে, আমরা যে বাউলকে নিয়ে এসেছি, সেই বাউল আমাদেরকে যে জীবনের গল্প শোনাচ্ছেন, সেই জীবনের গল্প একটি মতাদর্শের গল্প বলে। আমরা জীবনকে ছুঁতে চাই তার গল্পের মধ্য দিয়ে, এবং সেজন্যই আজকের এই জীবনের গল্পে আমাদের এখানে বাউল, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে পাগলা বাবলু নামে ডেকে থাকি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। ঈদের এই আয়োজনে, বিশেষ আয়োজনে আজকে আমরা জীবনটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছি বাউলের এই মতাদর্শ গানের মধ্য দিয়ে। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি
www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয় সবাইকে বলতে চাই, যারা ফেসবুকে আসবেন তারা দেখবেন যে ওখানে আমাদের এই শ্রদ্ধেয় বাউলকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে এবং তার ছবিও দিয়ে দিচ্ছি আমরা একটু পরেই। আপনারা চাইলে ওখানে কমেন্টস করতে পারেন আপনাদের জীবনাচরণ, আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই বাউলকে করতে পারবেন। আপনার কাছে জানতে চাই গুরুজি, আশ্রমে যাওয়ার পর প্রথম কোন গানটা তুললেন?
আশ্রমে যাওয়ার পর প্রথম যে গানটা আমি তুললাম আমার সাইজি আমাদেরকে শিখালেন,
পুরোটা শুনতে চাই।
সত্য গাজে কেউ নয় রাজি, সত্য গাজে কেউ নয় রাজি, সবই দেখে তানা নানা জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা জাত গেল জাত গেল বলে, যখন তুমি ভাবে এসে তুমি কি জাত নিলে, যখন তুমি ভাবে এলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা বে বলো না, জাত গেল জাত গেল বলে, আজব কারখানা জাত গেল জাত গেল বলে, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একজলে সকলে সুতি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একজলে সকলে সুতি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না, জাত গেল বলে, একি আজব কারখানা জাত গেল বলে, সত্য গাজে কেউ নয় রাজি, সত্য গাজে কেউ নয় রাজি, সবই দেখে তানা নানা জাত গেল বলে, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রম তোয়া মার গেল না, জাত গেল বলে, একি আজব কারখানা জাত গেল বলে, সত্য গাজে কেউ নয় রাজি, সত্য গাজে কেউ নয় রাজি, সবই দেখে তানা নানা জাত গেল বলে,
এই বাণী যখন সাধনা হওয়ার পরে আমি যখন ফরিদপুর গেলাম যে কিরে একটা এইচডিওর ছেলে ও সাদা লুঙ্গি, যে স্বাধীন হওয়ার পরে তার গায়ে গতরে কি দেখলাম, এখন আবার তার গায়ে গতরে কি দেখতেছি,
যে পপ গান গাইতো,
যে পপ গান গাইতো, যে দুষ্টুমি করিয়া বেড়াইতো, মারামারি করিয়া বেড়াইতো, আলিপুর সুপি গেলে মারামারি লাগলে মারামারি করতাম, মহল্লায় মহল্লায় মারামারি হয়েছে না, সেই যার মাদাই ছিল পিস্তল, যুদ্ধের সময় তার থাকাটাই স্বাভাবিক, তার হাতে এক তারা, সে আবার কুষ্টিয়াতে কি ভেষ নিয়ে আসলো বাবার কাছে, ওই সমাজে যারা তারা বললো যে খান সাহেব ও পাগলা কি হিন্দু হয়ে গেছে নাকি, ওর গলায় দেখা যাচ্ছে রুদ্রক্ষের মালা, লোক দেখলে ওরে বলে জয় গুরু, ও আবার বলে জয় গুরু, ব্যাপারটা কি, আপনি একটু ভালো করে শুনবেন স্যার। আব্বা উত্তর দিল যে এই বিষয়টা ওই পাগলাকেটাইকে আপনি শুনলেই ভালো হয়। তখন আমার বড় ভাই যে রাজন,
জি,
তারই হলো আবার স্যার, তার নাম হলো সামাদ স্যার, এখনো ফরিদপুর এসে চাকরিরত অবস্থায় আছে।
জি,
আমি তারও খুব স্নেহের, তো আমাকে নিয়ে গেল তার কাছে। আমাকে বলছে, বলছে পাগলা তুমি ধুতি পরো আবার সাদা কাপড় পরো, আবার মাঝে মাঝে তিলকের ফুটাও দাও, আবার তুমি জয়গুরু বলো ওরাও তোমার জয়গুরু বলে, এর ব্যাখ্যাটা কি? তখন আমি বললাম যে স্যার এর ব্যাখ্যা হলো আমরা দুইজনই পাপি, স্রষ্টার কাছে বলছি হে আল্লাহ তুমি আমাদের অপরাধ মার্জনা করো, আর সব প্রশংসা তোমার, তাই বলছি জয় গুরু। গুরুকে যার কোন শরিক নেই, যে লা শরিক, আল্লাহর হলো শত শত নাম, তার আর এক নাম হলো বাউল ফকিররা মানে গুরু সাই, যার কোন শরিক নাই। তারপরে তো স্যার আমাকে, এখন তার আবার আমি মনের মানুষ হয়ে গিয়েছি, তারা এখন আমাকে এই বিষয়াদিটাকে খুব ভালোবাসছে। তারপরে হঠাৎ করে একদিন পত্রিকায় দেখতে পেলাম যে ফোর্ট ফাউন্ডেশন থেকে একটা কর্মশালা হবে 3 বছরের,
জি,
মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল। বাবা বলল যাও, আল্লাহ তোমাকে বোধ হয় নিশ্চয় একটা পদ দিয়ে দিয়েছে। তাই বাবা এত বাউলের ভিতর, আমি যাও, আল্লাহর দোয়া আছে, তোমার মা বাবার দোয়া আছে, তুমি যাও। আমি কুষ্টিয়াতে গেলাম, যাই দেখছি 300 থেকে 350 বাউলের কম্পিটিশন হবে, লোক নেবে মাত্র 5 জন, প্রতি মাসে দিবে 30,000 টাকা করে ওই 5 জনকে, এক একজনকে 30,000 টাকা, আর গুরু পাবে যার কাছ থেকে আমরা গবেষণাটা নিব, সাধনাটা করব, তাকে দিবে 60,000 টাকা, ফাউন্ডেশন এবং শিল্পকলা একাডেমি। আসলে আমি আর টাকার ব্যাপারটা না ভেবে লালনের এই পথ মঠটাকেই আমি আমার জীবনের সাথে বড় মনে করে গান ধরে বসলাম কম্পিটিশনে যায়। এমন সমাজ সৃজন হবে যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাই রবে, জাতি গোত্র নাই রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। শোনা এলো বেরবুলি সমাজ কবে গোসিদান হবে যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাই রবে, এমন সমাজ কবে গোসিদান হবে।
চমৎকার, চমৎকার, অসাধারণ। প্রিয় শ্রোতা, আমরাও এই প্রশ্ন রাখতে চাই যে এমন সমাজ আসলে কবে হবে। সেই সমাজের প্রত্যাশা নিয়েই কাজ করে যাচ্ছে শত বছরের বাউল। বাংলার আদি সম্পদ বলে যদি কিছু থেকে থাকে বাংলার সংস্কৃতিতে, সেই সম্পদ হচ্ছে আমাদের এই বাউল। বাউল গানের যে দর্শন, বাউলের যে ফিলোসফি, সেই ফিলোসফি যদি জীবনে ধারণ করা যায় তাহলেই মুক্তি সম্ভব। এটাই হচ্ছে বাউলদের মূল কথা। আমরা সেই মূল মেসেজের জায়গাতে একজন মানুষকে আজকে তুলে ধরার চেষ্টা করছি। তিনি হচ্ছেন পাগলা বাবলু, যিনি আপাদমস্তক মনে প্রাণে তার জীবন দর্শনে কাজকর্মে লালন সাঁইজিকে অন্তরের মাঝে ধারণ করে চলেছেন। আমরা জীবনের গল্পে এই মানুষটিকে তুলে আনার চেষ্টা করছি পুরো অনুষ্ঠান জুড়েই। আবারও সবাইকে আরো একবার ঈদ মোবারক জানিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং এই বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন ঈদ স্পেশাল হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। ছোট্ট একটা বিরতি নিচ্ছি,
বিরতির পরে আমরা ফিরে আসবো। আর এই মুহূর্তে আপনি চাইলে যে ছবিটির কথা আমরা একটু আগেই বলেছিলাম যে পায়ে গুলিবিদ্ধ হয়েছে এবং একই সাথে তাকে দেখার জন্য আমরা জানি যে অনেক মানুষই অপেক্ষা করছেন কে এই পাগলা বাবলু, তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি কথা প্রিয় শ্রোতা, আপনি অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন, সেজন্য নিয়মটি হচ্ছে আমাদের এখানে ফোন করতে হবে। ফোন করার পর আপনার কথাগুলো এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং আপনার জীবনের গল্প যে বিষয়টি নিয়ে সেটার সামারি অর্থাৎ সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আমাদের এই শ্রদ্ধেয় মানুষটিকে নিয়ে আবারও ফিরব, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে এবং আরজি কিবরিয়ার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম, শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। এবং আমাদের সঙ্গে আজকে জীবনের গল্প বলার জন্য রয়েছেন বাউল, পাগলা বাবলু, আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আমার এই নিয়ে দুবার দেখার সৌভাগ্য হয়েছে এবং যার গান আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। এবং বিশেষ করে কারো যদি সৌভাগ্য হয় তার সামনাসামনি বসে তার গান শোনার, তাহলে দেখবেন যে লালনের গানকে কতটুকু ভালোবাসলে একজন মানুষের মধ্যে সেই গানটা এত সুন্দরভাবে ফুটে উঠতে পারে। আমরা সেই প্রিয় মানুষের কাছে আবারও যাব, তবে তার আগে বলতে চাই আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য অনুষ্ঠানটিতে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে ফোন করতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন। আর ফেসবুকে আসার জন্য বারবারই বলছি আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং আজকের যে শ্রদ্ধেয় অতিথি রয়েছেন ঈদের স্পেশাল আয়োজনে তাকে আপনারা দেখতে পাবেন। গুরুজি, আমরা আবারও আপনার কাছে ফিরে আসতে চাই আপনার জীবনের গল্পে। আপনি দীক্ষা নিচ্ছেন লালনের আখড়াতে?
হ্যাঁ, আমার দীক্ষা গুরুর নাম হচ্ছে খোদাবক্সু সাহেবজি।
জি,
মার বাক্য নিয়ে ওনার কাছ থেকে আমি দীক্ষাটা নিয়েছি। তারপরে তো এই পথ মতে আমি এই অল্প বয়সে যে জায়গায় আমি আমাকে আল্লাহ এবং লালন সাহেবজির দোয়ায়, আপনাদের দোয়ায় আমার যাওয়া সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় লালনের এই পথে না থাকলে আমি কোটি টাকা দিয়েও আমি এই সমস্ত পথ পেতাম না।
আপনি বলছিলেন যে যেখানে একটা কম্পিটিশন হচ্ছিল সেই কম্পিটিশনে আপনি গলা ছেড়ে গান ধরলেন?
হ্যাঁ, গলা ছেড়ে গান, পাঁচজন একেবারে দেখা গেল যে ওই 300-350 ভিতর ওই পাঁচজন চান্স পেয়েছে, পাঁচজনের ভিতর আমি প্রথম হলাম।
বাহ বাহ বাহ, চমৎকার।
আমি 3 বছর তাদের সাথে কাজ করেছি। এই যে তার কাজের কিছু অংশ আজকে ABC রেডিওর মাধ্যম দিয়ে জাতি কিছু জানতে পারলো যে লালনের আদি সুর আদি ঘরানার যদি সাধনা এই পথে করতে হয়, গুরুর প্রতি ইন্তেজারি রেখে নিজে একতারা বাজাবে, নিজে ডুগি বাজাবে, এটাই হলো আদি লালন সার ঘরের আদি ফিউশন। এটাই হলো সাইজির কাছ থেকে আমরা 3 বছরে নিয়েছি। আর সত্যের শিক্ষার কোনো শেষ নাই, যতদিন বেঁচে থাকবো এই সচিতানন্দ শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবে মন। তো এই লালনের এই কাজ করতে এসে আমার শ্রদ্ধাভজন যে তারেক মাসুদ ভাই,
জি,
মিশুক মনি, তারেক মাসুদ
দুজনই পরলোকগত হয়েছেন,
স্রষ্টার কাছে তারা চলে গিয়েছেন এবং খুবই কষ্টদায়ক যানবাহন যেভাবে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছে। উনি যখন বাংলাদেশে প্রথম আসে, তারেক মাসুদ এবং ক্যাথলিন মাসুদ, তখন ওনরা UNDP থেকে একটা আর্সেনিকের অ্যাড করে।
আচ্ছা আচ্ছা।
তো ওই অ্যাডের আবার নায়ক হিসেবে তারা আমাকে নিয়োগ দেন।
আচ্ছা আচ্ছা।
আর্সেনিকের উপর,
জি,
ওই অ্যাডটা করার সৌভাগ্য আমার হয়েছিল। তখন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তো আমাকে বলতেছে, বাবলু তোমাকে তো 30,000 টাকা দেওয়ার কথা ছিল, তুমি তো আমার দেশের মানুষ, তাহলে তোমাকে কিন্তু আমি 20,000 টাকা দেবো। তারেক মাসুদের তো তখন ছেলে মেয়ে কিছু হয়নি।
জি,
তখন ওনার ক্যাথলিন মাসুদকে আমি এবার খুব জোরে যায় বলতাম, মা গো মা ও মা। উনি বলতো, আরে পাগল চলে এসেছে, আমাকে খুব ভালোবাসত। তো আমি মাকে যে বললাম যে মা আমাকে যে টাকা কম দিয়েছে, তখন উনি ওনার ভাষায় তারেককে বলছে, হ্যাঁ আমি বুঝতেছি যে তুমি এটা ঠিক করো নি, ঠিক করো নি, ঠিক করো নি, তাকে টাকাটা দাও। আমি তারেক ভাই সময় আবার জড়ায় ধরে সুমা দেখলো, এই তোমার তো আমার কাছে বেশি বেশি অধিকার আছে, তোমার 30,000, 40,000, 50,000 এটার কোন অধিকার হলো কিনা, তুমি আমার দেশের ছেলে। তো এই সময়টা আমার এত বেশি ভালো লাগছিল। তা আমি বলতে চাই যে আসলে আমিও তার সংসারেরই একজন ছিলাম, ওই পরিবারের, তারেক ভাইয়ের পরিবারের। এই লালন করতে এসে আর্সেনিক করলাম, তারপরে ইউএনডিপির থেকে আপনার এইডসির উপর অ্যাড করলাম, তারপরে সংসদ ভবনের ওইখানে হাজার বছরের ইতিহাস বাংলার, বাংলার ইতিহাসের উপর 4,500 শিশু ওইখানে বাংলাদেশ আর্ট করবে কালিদাস কর্মকারের আমন্ত্রণে, ইউএনডিপির আমন্ত্রণে। ওইখানে একেবারে সংসদ ভবনের সামনে লাল ছাতার নিচে আমি দোলাস কণ্ঠে গান ধরছি, হ্যাঁ, সেই গানে আবার সারা দেশ ছবি আঁকতেছে কাপড়ের উপর। এই লালন করতে এসে কিন্তু এটা আমার সৌভাগ্য হলো।
ওই সময়টাতে কি গান গেয়েছিলেন মনে আছে?
ওই সময় আমি একটা গান করছিলাম, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের, শনি আমাতে মেশবো, আমার মা মাটির সাথে মেশবো, আমি আমার দেশের সাথে মেশবো।
পুরোটা শুনতে চাই।
মিলন হবে কতদিনে আমার মনের মানুষের, শনি আমার মনের মানুষের, শনি চাঁদ গো প্রায় নিশি, যে আছে গাল শোষি, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মেঘের বিদ্যুৎ মেঘে যা আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। ঐরূপ যখন শরণ তাকে না লাগল যার ও ভাই, ঐরূপ যখন শরণ ভকির ভেবে বলে সদাই, লালন ভকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি,
আমার মনের মানুষের শোনে।
সেই সারা বাংলার ছবি, সে আমার মনে হয় যে কোয়ার্টার মাইল ধরে সে কাপড় বিছাই দিছে। সে 4,500 শিশু পুরো বাংলাটা কাইটে ফেলালো এক গানের ভিতর। বিশাল ব্যাপার। আজকে লালন না করলে তো এই সোনার মানুষগুলোকে আমি পেতাম না।
আপনার কখনো আক্ষেপ হয় না যে পপ গান সেটা করলেও তো আপনি অনেক বড় সাকসেস করতে পারতেন?
আমার মা বলতো ওতে তুমি সমাজের আনন্দ দিতে পারবে, টাকা পাবে, কিন্তু তুমি তোমার আত্মার কাছে স্বস্তি পাবে না। স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখছে, তুমি ভালো ধ্যান জ্ঞানে চলো, সঙ্গীত একজন একজন এক একটা করবে। তা আমি যখন তোমাকে বাক্য দিছি সাইজির ঘরানায়, তুমি এখানেই ব্রত থাকলে তোমার গান সারা বিশ্ব শুনবে। এবং সত্যি মাঝে মানে কত বড় বাক্য সিদ্ধ মহিলা ছিলেন। আমি কোনোদিন ভাবছি যে আমি জাপান যাব, আমি জাপান ফোক ফেস্টিভ্যাল আমাকে জাপান পাঠিয়েছে বাংলাদেশ সরকার। একবার না দুবার, দুই দুইবার।
কিভাবে হলো সেটা?
সেটা হলো যখন এই দেশে আপনার খুব গন্ডগোল চললো না তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন তো আমি ঢাকায়। তখন আমার সৌভাগ্য ছিল যে আমার যে গুরুদেব খুদাবক্সু সাইজি ঢাকা শিল্পকলা একাডেমির যে প্রভাষক ছিলেন, ওখান থেকে উনি উঠে যাওয়ার পরে ওই শিল্পকলাতে যত লালন গীতির কর্মশালা হয়েছে এযাবৎ পর্যন্ত, সেখানে আপনাদের দোয়া এবং মা বাবার দোয়ায় আমি ওখানে প্রশিক্ষক হিসাবে আমি অনেক কাজ করছি, এখনো করছি।
আচ্ছা আচ্ছা।
লালন গীতির প্রশিক্ষক হিসাবে আমি শিল্পকলাতে কাজ করছি। ওর সুবাদে যখন দেশের ওই অবস্থা আর আমার ওখানে কর্মশালায় আমি ইন্সট্রাক্টর হিসাবে কাজ করতেছি, তখন আমি মাঠে বসে বসে চিন্তা করতেছি দেশের ওই অবস্থা আমি কেন বসে থাকব। তখন ঢাকা শহরে আমি নিজেই ভাবলাম যে হ্যামিলনের বাসিয়ালা ছিল তার ছিল এক চরিত্র, আমি ও হ্যামিলনের বাসিয়ালাই হব যে আমি মানুষকে সচেতন করব। তখন আমি আমার মতন, কেউ আমাকে চেনেও না, আমি আমার মতন ঢাকা শহরে এক এক এলাকায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমি একতারা ডুগি বাজায় বাজায় আমি গান গেছি। একটা গানই আমি করছি বেশি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, জাত গেল বলে একে আজব কারখানা, আর এমন সমাজ কবে সৃজন হবে। এই তিনটা গান আমি করছি এবং বিভিন্ন জায়গায় আমি আওয়ামী লীগের স্টেজ আমাকে ডাক দিছে যে আমাদের এখানে এসে আপনি সঙ্গীত করেন, আমি গেছি তাদের স্টেজে ওই সময় সঙ্গীত করছি। বিএনপির স্টেজও আমাকে ডাকছে, আমি ওখানে সঙ্গীত করছি। আমি এরশাদের স্টেজে সঙ্গীত করছি, আমি আমার মতন রাস্তায় রাস্তায় সঙ্গীত করছি। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, সবাই অ্যারেস্ট হয়ে গেল, বাংলা ভাইকে ফাঁসি দিল, বাংলা ভাইকে ফাঁসি দিয়া তত্ত্বাবধায়ক সরকার আপনার সাক সম্মেলনে যাবে দিল্লি, তখন বাংলাদেশ থেকে লালনের প্রেজেন্ট হিসাবে আমাকে পাঠাইল আর ফেরদৌসিয়ারাকে পাঠাইল নজরুল দিয়ে, আর মিলন হবে কতদিনে একটা নৃত্য। আজ যদি আমি ওই রাস্তায় দ্বারা এরকম না গান গাইতাম, তাহলে সাংস্কৃতিক মন্ত্রণালয় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা ছিল তাদের জরিপে আমি এখনো মনে করি যে তারা সত্যি জরিপ করিয়ে আমাকে তারা পাঠাইছে। আমি নাম বলবো না, ওই জাপানে ফোক ফেস্টিভ্যালে পাঠানোর জন্য এই বাংলাদেশের অনেক গুণী শিল্পীর নাম ওখানে উঠছিল, আমি জানি না সবার নাম কেটে দিয়ে ওখানে বলছে পাগলা বাবলুই যাবে। আমি ওখানে ছিলাম 28 দিন, পরের বারও আমি আবার গিয়েছি দিল্লি গেলাম, 8টা দেশের রাজারে গান শুনেলাম। সবচেয়ে আনন্দের বিষয় কি, যখন মিলন হবে কতদিনের নৃত্য হচ্ছে, তখন যখন মিউজিকটা হইতেছে আমি চিন্তা করতেছি এই রাজাদের সাথে যদি আমি হাত না মিলাইতে পারি তাহলে আমার এই লালন জীবন অধন্য হয়ে যাবে। স্টেজে যখন মিউজিক হয়েছে তখনই আমি একতারা ডুগিটাকে নিয়ে এসেই মার দেশের রাজা বসা সবার সাথে হাত মিলাই এসেই আবার সাথে লাউ বানাইল মরে বইরা লাবে রাগা খাইলা দোগা গাইলা আগা গাইলাম গো এই গানে আবার সঙ্গীত দিলাম, ওরা নৃত্য হইল। আমরা একটু বললাম যে আমরা একটু কলির মাঝারে যাব, রাত্রে আমাদেরকে নিয়ে গেল, 8 দেশের রাজার সাথে খানা খেলাম, করাইলো কে লালন ফকির। তো মানে ভাবতেই পারি না যে এত আনন্দ। অনেক কাজ আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে লালনের। 28 বছরের একটা সাধনা ছিল যে এত জায়গায় 64 ডিস্ট্রিক্ট আমি গান গেলাম, কত এলাকায় আমি গেলাম, ইউনিভার্সিটি এরিয়ায় ঢাকা সিটির সিটি মনে করি আমি শাহবাগ এরিয়াটা, ঢাকা তো আছেই, যেখানে একটা ধূমপান মুক্ত লালন চর্চা কেন্দ্র করা দরকার। আমি হামিলনের বাসিয়ালার মতন আমি গান গেতে গেতে ওই মাঠে আমি গান গাইতাম, আমার অনেক ভক্ত হয়ে গেছে, জানা অজানা অনেক ভক্ত হয়ে গেছে, আমি অনেকেরই নাম বলতে পারবো না, আবার অনেকের কিছু কিছু নাম আমি, যেমন মেহেরুল হাসান সোহেল, তারপরে মজনু ভাই নামে একজন আছে, মাইনু ভাই আছে, মাসুদ ভাই আছে, বাবু ভাই নামে একজন আছে, বড় ভাই, এরা আমাকে পেয়ে আমি তাদের কাছে বললাম যে এখানে একটা ধূমপান মুক্ত লালন চর্চা কেন্দ্র করতে চাই। তখন ওরা আমাকে সাহস দিল, ভালোবাসা দিল, প্রেরণা দিল। আমার সেই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 4 বছর। ওখানে আমার সৌভাগ্য হয়েছে ডক্টর আরিফিন স্যার আমার লালন চর্চায়
গিয়েছেন, বর্তমানে ভিসি,
জি ভিসি, শামসুজ্জামান খান, কামাল লোহানি সাহেব, অনেক গুণী গুণী লোক, মান্না ভাই,
জি,
ওখানে গেছে, কারণ আমরা তো জাতপাতের ঊর্ধ্বে, সর্বজনীনের প্রেম। প্রতিদিন সন্ধ্যায় আমার লালন চর্চায় সঙ্গীত হয়, প্রতি বৃহস্পতিবার গুরুবার, প্রতি বৃহস্পতিবারে একটা নিরামিষ সিন্নি হয়।
আচ্ছা আচ্ছা,
বাইরের ভক্তরাই এসে, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এসেই ওখানে চাইল ডাইল টাকা পয়সা দিয়ে প্রতি বৃহস্পতিবারে তারা একটা সিন্নি করে।
বাহ বাহ,
এটা এখন আমার প্রতিষ্ঠান না, এটা আমাদের বাঙালির প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান, এটার উত্তরোত্তর আমরা সবাই ভালো কামনা করব। এবং আমি মিডিয়াতেও বলছি যে যেখানে মসজিদ মন্দির গির্জা সেখানেই থাকতে হবে একটা লালন চর্চা, তাহলেই মানুষ দিনের কাজও করবে, যার যার স্বস ধর্মের কাজ করবে, তারপর মানুষের আত্মার খোরাক হবে লালনের গান। আমি আর একবার মিডিয়াতে বলছিলাম যে আমি তো গান গাইলাম, কিন্তু লালনের যেই গান, এই গান যদি বাংলাদেশের যতগুলো জেলখানা আছে প্রতিটা জেলখানার আসামি এবং কয়েদিদের যদি এই গান শোনান যায়, তাহলে তারা অন্ধকার থেকে আলোর পথ পাবে। এটা আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? লালন শাহ নিজেই বলে যাচ্ছে, নিজাম নামে এক পাপি সেত, পাপেতে ডুবিয়া রইত, তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে, আউলিয়া খাতায় নাম লিখিলেন জানা গেল এই রকম।
100টা খুনের পরে 100টা খুন করে আউলিয়া হয়।
তুই 100টা খুনির আসামি একটাও আছে নাকি? এখনই যায় যদি প্রতিটা জেলখানায়, ঢাকা সেন্ট্রাল জেল থেকে যদি শুরু করা যায়, সরকার যদি আমাকে এই সুযোগ দেয় যে তুমি লালনের গান গিয়ে মানুষকে পথে আনো, আমি বিশ্বাস করি এই লালনের গান গিয়ে বাংলাদেশে আমি হাজার হাজার ছেলে মেয়ে যারা ফেন্সিডিল খেয়ে লাইফ নষ্ট করে ফেলাইছিল, আমি তাদেরকে লালনের গান শোনানোর পর তারা ফেন্সিডিল ছেড়েছে, তারা এখন ইমান ও আমলের পথে চলে গেছে। আমি এই পথে এসে দেখছি যে মুসলমান বলে দাবি করছে সে মসজিদে স্পন্দ ঢুকে নাই। আল্লাহর কসম করে আমি বলতে পারি, আমি তাদের সাথে সিফাতে হইয়া, আমি তাদের সাথে সম্পৃক্ত হইয়া আমি তাদেরকে মসজিদে নিয়ে গেছি। তারা এখন ফেন্সিডিল ছেড়ে দিছে, নেশা ছেড়ে দিছে, তারা এখন দিনের কাজে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে তারা এখন দিনের আমলে আছে। কারণ লালন একটা পথ, নইলে আমি কোথায় ছিলাম? আমি পাগলা বাবলু কোথায় ছিলাম? আমার তো থাকার কথা ছিল জেলে। অন্যায়ের প্রতিবাদ যারা করে তারা তো ভিতরে, খালি জেলখানা কি শুধু খারাপ মানুষ আছে? ওখানে ভালো ভালো সাধক লোক আছে, অন্যায়ের প্রতিবাদ করতে যাও তারা জীবনে অনেক জেল খাটছে। আমার জীবনেও এই লালন নিয়ে প্রতিবাদ করতে যায় আমিও অনেক, আমার উপর অনেক প্রেশার আসছে, তবু আমি লালনের এই ঘর আমি ছাড়িনি।
প্রতিবাদের ব্যাপারটা একটু জানতে চাই গুরুজি।
এই যেমন মনে করেন যে ওই আপনার কুষ্টিয়াতে বা ওইসব এরিয়ায় বাউলদের দাড়ি কেটে দেওয়া হইল,
জি,
আমি বাংলাদেশে প্রথম একেবারে প্রেস ক্লাবের ওখানে যে আমি এটার তীব্র প্রতিবাদ করেছি এবং গানের মাধ্যম দিয়ে, যেখানে লালন বলে যাচ্ছে কি সুরাত বানাইছেন খোদা রূপ মিশাই আপনার, ওই সুরাত দুজকে যাবে যে বলে সে গুণাগার। যদি আপনি মুসলমানই হয়ে থাকেন তাহলে মুসলমান রাসুল ছিল আমার প্রেমের রাসুল, আমি যদি ভুল করে থাকি তাহলে আর একটা মুসলমান ভাই এসে আমাকে পথ দিবে, সে পথ না দিয়ে সে ইসলামের আল্লাহর নূর দাড়ি সুন্নতটাকে সে কেটে দিল মুসলমানই আর একটা মুসলমানের, এটা তো ধর্মের কাজ নয়। এটা তো ঠিক না। লালন ফকির বলতেছে যার যার ধর্ম সেই সেই করে তোমার বলা কারণ, সবাইকে আর হবে এমন ধর্মপরায়ণ, ময়ূর পুচ্ছ কেউ চিত্র করে না, কাটার মুখ কেউ চাষে না, এমনি মতো সব ঘটনা যে যাতে আছে সৃজন, সবাইকে আর হবে এমন ধর্মপরায়ণ, শশক পুরুষ সত্যবাদী, মৃগ পুরুষ ঊর্ধ্ববেদী, অশ্ব বৃষ বেহুস নিরবধি, তাহার কুকর্মেতে সদাই মন, চিন্তামণি পদ্মিনী নারী ইহারা পতি সেবার অধিকারী, হস্তিনী সংখিনী নারী কর্কট ভাষায় কয় বচন, ধর্মকর্ম সব আপনার মন, করে ধর্ম মমিনগণ, ফকির লালন বলে ধর্ম কেমন, করলে প্রাপ্তি নিরঞ্জন, লালন ফকির 200 বছর আগে বলে গেছেন, সোনার মান গেল রে ভাই ব্যাঙ এক পিতলের কাছে, শাল পাটকের কপালের ফের কোষ্টার ভরার দেশ জুড়েছে। যে সত্য মানুষ তার মান নাই। 300 বছর আগে বলে গিয়েছে যে পাটখুরি কিন্তু পার্টেক্স হয়ে যাবে রে, ঘটনা তাই, শহরে 16 জন আজ বোম্বাইটে পড়িয়ে পাগল পাড়া তারাই নিল সব লুটে, রাজেশ্বর রাজা যিনি চোরেরও শিরোমণি, নালিশ করিব আমি কার কাছে বা কার নিকটে, শহরে 16 জন আই বোম্বাইটে, তলে সবখানেই ভালো এবং মন্দ আছে। এই জন্য লালন হলো বাঙালির চাষ, যেমন কৃষি চাষ, শিক্ষার চাষ, ধানের চাষ আর লালনের গানের চাষ, এই চারটা চাষ যদি এই বাঙালি জাতি করে এই পৃথিবীতে ওবামারও কোনো দিক বোম ফাটানোর কায়দা নেই। ওবামাও লালনের এই প্রেম বাণী শুনে, এই বাঙালি এই প্রেম বাণী শুনে, লালন ফকিরের বাণী শুনে সেও বিশ্ববাসীকে বলবে আসো মানুষের সাথে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব নিজের মনের সাথে। যুদ্ধ আমি ঠিকই করব, যুদ্ধ করব আমি আল্লাহকে ভালোবাসবো, আমি মাকে ভালোবাসবো, আমি দেশকে ভালোবাসবো। তা যুদ্ধ মানে এই না যে আমি আর একজনকে মেরে কেটে ফেলে এই বাসের ভিতর উঠলাম, জীবনটা বাড়ি যেতে পারবো কিনা, এগুলো তো না, এটা তো কোনো ধর্মে নাই। তাহলে মানুষ কেন এরকম করে? এটা এখানে লালনের অনেক ধরনের লালনের ব্যাখ্যা আছে। লালন বলতেছে যে কি সুরাত বানাইছেন খোদা রূপ মিশাই আপনার, ওই সুরাত দোজকে যাবে যে বলে সেই গুনাগার।
আমরা শুনতে পারি, আপনি যদি আমাদেরকে একটু গেয়ে শোনান।
কি সুরাত বানাইছেন খোদা রূপ মিশাই আপনার, ওই সুরাত দোজকে যাবে, ওই সুরাত দোজকে যাবে যে বলে সে গুনাগার। কি সুরাত বানাইছেন খোদা রূপ মিশাই আপনার, আদমের কালে বে খোদা তুম থাকিতে নাই রে জুদা, আদমের কালে সংসারটি ঘুরে দুই রূপ মেশায় রূপ করে, দেখলাম এই সংসারটি ঘুরে নারী আর পুরুষ দুই রূপ মেশায় রূপ করে, দেখলাম এই সংসারটি ঘুরে দুই রূপ মেশায় রূপ করে, নিজেই সাজলো আপনার। এই জন্য ছোট বড় করে দেখা এটা মহাপাপ, কারণ বিচারের মালিক সে, বাংলা ভাষায় কথা কইতে দিবে না। ওরা আমাদের ভিতরে এসে কি করলো এটা তো আমরা সবাই জানি। তাহলে কার সাথে শেরেক করছে? স্রষ্টার সাথে তারা শেরেক করছে। কারা? পাকিস্তানিরা। আমাকে বাংলা ভাষায় কথা কইতে দেবে, ওদের উর্দু ভাষায় আমাদের কথা কইতে হবে। আর এখানে লালন ফকির কি বললো? কি সুরাত বানাইছেন খোদা রূপ মিশাই আপনার, ওই সুরাত দোজকে যাবে, যে বলবে সেই গুণাগার। মানুষ থাকবে মানুষের জন্য, মানুষের ভিতর হিংসা থাকবে, ক্রোধ থাকবে, কিন্তু সেটা কিরকম? আমি রাগ হয়ে মরে যাব, আমি ক্রোধ নিয়ে মরব, পাখি কখন জানি উড়ে যায়, এই আছি এই নাই। যত ভালো ধ্যান জ্ঞানে থাকা যাবে, এটাই হলো পৃথিবীর জন্য মঙ্গল।
ঈশ্বরের কাছ থেকে, ওপরওয়ালার কাছ থেকে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা কি? আমাদের জীবন। আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি,
তাই তো।
সেটার যে অপচয়, চারপাশে আমরা যে অপচয় দেখতে পাই, আমরা যে ক্রোধ হিংসা ছটা রিপু যে আমাদের মধ্যে রয়েছে, সেই রিপুকে নিয়ন্ত্রণ করবার জন্য লালনের যে গান, লালনের যে সুধা, সেটা মানুষের জন্য অনেক অনেক বেশি পরিমাণে উপকারী। এবং সেটাকে যারা ধারণ করতে পারছে তাদের কাছ থেকে আমরা এই মেসেজটাই সবসময় পেয়ে থাকি। আপনিও তাদের মধ্যে একজন। কত বছর যাবৎ আপনি লালনের সাথে আছেন?
84 সাল থেকে এ যাবৎ পর্যন্ত আজকে কত বছর হইল?
তো লম্বা সময়, হিসেব করে বলতে গেলে প্রায় 27
বছর চলছে। একভাবে লালনের গান প্রতিদিন না করলে মনে হয় যেন আমি অসুস্থ। আর যখনই আমি আমার জন্য গান করি, আমাকে কে কন্ট্যাক্ট করে ডাকবে, কে আমার গান শুনবে, ওই ধ্যান জ্ঞানে আমি লালনের পথে।
আপনি আপনার জন্য গান কখন করেন, যখন কেউই থাকছেন, শুধু আপনার জন্যই করছেন?
আমি সবসময়, এই যে আমি গাড়িতে করে আসছি, আপনার চালক উনিও তো আমাকে সাই সাই বলে অস্থির, কারণ আমি ওই বাসার থেকে গান গাইতে গাইতে বেরিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা।
ওরে হাওয়া দমে দেখো তারে আসল বেনা, কে বানাইল এমন রংমহল খানা, এবিসি ডাকতেছে। তাহলে এই যে হাওয়ার খেলা, কে বানাইল এইখানে আসতে বললো? আমি কোনদিন ভাবছি আপনি কবে আমাকে ফোন করছেন? আমি বললাম সব সম্মান তোমাদের, সমাজে যা ভালো করব, এ পাওনাদার সব তোমরা। আর যদি কিছু মন্দ করিয়া থাকি, ওই মন্দের জন্য আমি তোমাদের কিছু বলবো না, মন্দের ভাগটা আমার দাও, আর ভালো যা সব তোমাদের। ব্যক্তিগত ভাবে আমি চাই প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি, লালনের সব গান দরকার নাই, একটা গান, একটা গান, যেমন আমার দেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভারতের আছে, পাকিস্তানের আছে, সারা পৃথিবীরই একটা জাতীয় সঙ্গীত আছে, কিন্তু বিশ্ব মানব মানবীর জন্য কোন জাতীয় সঙ্গীত কিন্তু নাই। তো আমার ধ্যান জ্ঞানে যখন আমি আপনার ওই মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন এন্ড বাউল, আমার গবেষণায় ছিল যে বিশ্ব মানব মানবীর জন্য একটা জাতীয় সঙ্গীত হওয়া দরকার, সেটা আমার ধ্যান জ্ঞানে আমার লিপিবদ্ধতে আমি ওইভাবে দিয়েছিলাম ফোর্ট ফাউন্ডেশনে। সত্য সুব নাচি নিলে পাবিনে মানুষের দরশ, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে, যেতে পারবে না যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ তৎসঙ্গে।
This track was downloaded from FusionBD.com.
ওরে আমার মন পৃথিবীর, এটাই হলো জাতীয় সঙ্গীত হওয়া উচিত। আপনি দেখেন ভোর হইলেই রেডিও টেলিভিশনে মিডিয়াতে আপনারা কিন্তু কোরআন তেলাওয়াত গীতা পড়াচ্ছেন, কিন্তু কিন্তু সত্যবল সুপথে চল, এটা যদি প্রতিটা চ্যানেল, প্রতিটা প্রিন্ট মিডিয়া, প্রতিটা টেলিভিশন, প্রতিটা রেডিওতে যদি এটা দেয়, তাহলে মানব অধিকার লঙ্ঘন আরো কম হবে, আপনার বোন আমার বোন অ্যাসিড দগ্ধ কম হবে, ইফটিজিং কম হবে। এটার কারণেই লালনের এই একটা বাণী সর্বজনীন হওয়া উচিত। এগুলো আমি অনেকবার বলেছি, আজকেও এবিসির মাধ্যমে, রেডিওর মাধ্যমে আমি আজকেও বলতে চাচ্ছি যে এই বিষয়টা যেন ভাবা হয়। সারা বিশ্ব লালনকে নিয়ে ভাবছে, সারা বিশ্ব লালনকে নিয়ে গবেষণা করে ডক্টরেট হচ্ছে, আমার দেশের সোনার মানুষটা সেই খনিটাকে আমরা ধরে কোনো সাধনা করতে পারতেছি না। এই যে আপনার লালন সাইজির 123তম তিরোধান উৎসব, সারা দেশের ঠিক এখানে গবেষক, বাউল শিল্পী, শিক্ষিত অশিক্ষিত সর্বজনীন মানুষ ওখানে যায়, তার ধ্যান জ্ঞান এগুলা দেখে এবং নিজের কোথায় দোষ আছে সেই দোষটাকে ধরার জন্য মানুষ লালন সাহেব ওখানে যায়। যে আমি খালি পরের দোষ ধরতেছি, নিজের দোষটা কিভাবে আমি ধরব, শুধু সবার গিবাত করে যাচ্ছে কিন্তু আমার যে কত ভুল সেটা আমি শুধরাইতে পারিনি। এই জন্য আমি বিশ্বাস করি, আমি লালনের এই পথে এসে আমি চেষ্টা করতেছি যে আমি যেন মানুষের গিবাত না করি, আমার কোথায় ভুল সেটা যেন আমি ধরে আমার জীবনকে আমি সুন্দর মতন পরিচালনা করতে পারি। শুধু আমার জীবন না, বাড়ির পাশেও যদি অন্ধকার থাকে তাও আপনারা আমার আলো করার দায়িত্ব।
জি,
কারণ টাকা থাকবে, সম্পদ থাকবে, সম্পত্তি থাকবে, সব থাকবে, গাড়ি বাড়ি সব থাকলো, কিন্তু সমাজে যে অন্ধকার করে আমি ছুঁয়ে গেলাম, মরে গেলাম, আমি আমার টাকা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু আমার সন্তানদেরকে আমি মনে করি সেই চিতা খোলার আগুনের কুণ্ডলির সামনে বসাই দিয়ে গেলাম, কারণ পাশে তো আমি সুন্দর করতে পারিনি। তাই আমরা বলবো, শুধু আমরা লালন শিল্পীরাই না, প্রতিটা মানুষের, সর্বশ্রেণীর মানুষের একটা দায়বদ্ধতা আছে সমাজকে সুন্দর করার জন্য। এর জন্য শুধু সরকারি দল আর বিরোধী দলের কাজ তা না, এটা আপনারা আমার অনেক দায়িত্ব।
চমৎকার একটা কথা বলেছেন গুরুজি, আসলে শুধুমাত্র নির্ভর করে থাকলে হবে না, আমাদের প্রত্যেককেই নিজেদেরকে ভালো করার পাশাপাশি আমাদের চারপাশটাকে ভালো করতে হবে, কারণ আমরা শুধুমাত্র আমাদের জায়গাতে বসবাস করি না, আমাদের জায়গাটা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র। সুতরাং আমরা ঘর থেকে বাহির হলে, আমরা সেই বাহিরের জায়গাটা যদি ভালো দেখতে চাই, তাহলে বাহিরকেও আমাদের ভালো করতে হবে। অসাধারণ। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আজকে একটা বিশেষ পর্ব চলছে হ্যালো ইট 920-তে। আজকে হ্যালো ইট 920-তে এসছেন একজন বাউল, বাংলার বাউল আমরা যাকে বলি, পাগলা বাবলু। অনেক আদর করে তাকে তার দাদি রেখেছিলেন পাগলা বলে, সেই পাগলা নামটি নিয়েই তিনি আমাদের মাঝে পরিচিত হয়েছেন, পাগলা বাবলু, যিনি তার জীবন দর্শন এবং জীবনের গল্প আজকে আমাদের এখানে করছেন। মাঝে মাঝে তিনি আমাদেরকে গান শোনাচ্ছেন, তার একতারা এবং ডুগির শব্দ আপনারা পাচ্ছেন। এই ফাঁকে আপনাকে বলে নিচ্ছি, আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, হ্যালো ইট 920 ফেসবুক, www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। গুরুজি, আপনার জীবনের গল্পে আমি একটু আবার আসতে চাই, একেবারে আপনার ব্যক্তিগত জীবনের গল্প, প্রথম ঘর সংসারই হওয়ার যে গল্পটা, আসলে ঘরের মানুষ তো হলেন নিশ্চয়ই, মা বাবার চাপেই হোক বা যে কারণেই হোক না বিয়ে তো করতেই হয়েছে, সেই ঘর সংসারের গল্পটা একটু শুনতে চাই। কারণ অনেকের ধারণা আছে যে বাউলরা বিয়ে করেন না, সংসার করেন না।
না, আমরা সংসারিক বাউল। আর আমি যখন আপনার ওই পপ গান টপ গান গেতাম, সমাজে হলো সুন্দর সুন্দর নারীর পিছে হলো পুরুষটা ঘুরে, নাকি?
খুব স্বাভাবিক,
তাই না? তো আল্লাহ দিলে, আল্লাহ পাকের ইচ্ছার, আপনাদের দোয়ার, বাপমার দোয়ায়, আমি কোন নারীর পিছে ঘুরিনি, আমার পিছেই অনেক নারীরা ঘুরছে। এটা আমার কঠিন সৌভাগ্য, কিন্তু আমি, আমাকে ভালোবাসছে, আমিও প্রেম করেছি, কিন্তু আমার প্রেমটার ভিতরে একটা পবিত্রতা ছিল, একটা ধ্যান জ্ঞান ছিল। আমি বিবাহ করেছি, বাসার থেকে আমার বিবাহের ব্যাপারটা নিয়ে পরিবার সেরকম ভাবনা চিন্তা করতো না, কারণ নামের আগে তো পাগল, পাগল কোন সময় কি করে না করে, এই গান এই গান, আজকে এখানে গান, আজকে তো এখানে গান, আজকে কুষ্টিয়ায় গান, পপ গান, লালনের গান, এই ধরনের। তো একদিন আমি বাসায়, বড় ভাই আমাকে বলছে যে তুমি একটু কুমিল্লা চলো, বড় ভাই আমার চাকরি করতেন, উনি যেই বাসায় ভাড়া থাকতেন ওই বাসার তার একটা মেয়ে আছে, তো আমার বড় ভাইয়ের ইচ্ছা ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ দিবে। যথারীতি বড় ভাইয়ের কথা মতন আমি চলে আসলাম, কিন্তু আমার বড় ভাই কিন্তু আমাকে রাস্তায় বলেনি তোমাকে মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছি।
আচ্ছা,
তো ওই বাড়িতে আমি গেলাম, রাত্রে খানা দানা করলাম, অনেক গল্প হলো, আমার গানও তারা শুনলো, সঙ্গীত হইতেছে। ভোরবেলা আমি ভাবতেছি আমার নামের আগে পাগল, আমার কুমিল্লা বিবাহ দিবে, আমি যে ধ্যান জ্ঞানের লোক, তো আমার মনে হয় না এই মেয়ে কে নিয়ে আমি সংসার করতে পারবো।
তো বড় ভাই আবার একটা দুইটা সোনার দুলো বানাই নিয়ে গেছে, যাতে আমার পছন্দ হইলেই। তা আমার বলতেছে কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আমি বললাম তোমার হইলে আমার হইছে। আমি আমার বড় ভাই বলতেছি তোমার যদি হয় তাহলে আমার হইছে। বড় ভাই তো ওই কথা শুনে খুব খুশি, আর আমি তো খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ ভোর হয় নাকি? আর আমি চিন্তা করতেছি কুমিল্লা কোন স্ট্যান্ডে যেন আমি নামছিলাম, কোথায় যেন আমি নামছিলাম, এইটা আমি ভাবতেছি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই বড় ভাই মসজিদে নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়ার কথা কয়ে মসজিদ থেকে বের হয়ে একদম কুমিল্লা বাস স্ট্যান্ডে চলে আসছি। আইসা একদম ডাইরেক্ট ফরিদপুর। আমার যে ছোট ভাই আছে লাবলু, আমি বললাম যে লাবলু ওইখানে তো আমি বিবাহ করবই না, যদি আমার বিবাহ করতেই হয় তাহলে আমি খালাতো বোন বিয়ে করব। তার নামও আমার নামের সাথে মিল খুব, আমার নাম যেমন হাফিজুর রহমান খান বাবলু, আর আমার সেই খালাতো বোনের নাম হলো হাফিজা বেগম, ডাক নাম হলো লিলি।
আচ্ছা আচ্ছা।
আমি বললাম যদি আমার বিবাহই করতে হয় তাহলে আমি লিলিকেই বিয়ে করব। আমি আর ওদিক যাবো না, আমার বড় ভাই তো দিকদার পাগল হয়ে গেছে, সে কুমিল্লার যাদের বাড়ি গেছি তারা খুঁজার আমাকে পাচ্ছে না। হ্যাঁ, সে খুঁজে পাইতেছে সেই আপনার টেলিফোনে, সে বাসায় খোঁজ নিচ্ছে, তখন আমাদের বাসায় টেলিফোন আছে যে বাবলু কোথায়, কয়ে ও তো আইসে, কয়ে মা, বড় ভাই বলতেছে মা জানো এই ঘটনা, আমি তো সোনার জিনিস টিনিস তারে সব দিয়ে আসছি, বাবলু কলো যে পছন্দ হয়েছে, আবার বললো যে হ্যাঁ তোমার হইলে আমার হইছে, চলে গেল। ওকে আবার ছোট আবার বলতেছে না ওইখানে ওই মেয়ে সে বিয়ে করবেই না। যাই হোক, এক এক দেশের, আমি তাকে ওই দেশের মানুষকে ছোট করে দিতেছি না। ওই রান্না বান্নার ব্যাপারে আমি একটা রায় থাকলাম, খাওয়া দাওয়ায় আমি সেরকম স্বাদ পেলাম না। হ্যাঁ, এই সব চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে আমি নামের আগে পাগল, এই আমার একে নিয়ে সংসার করো। সে কিন্তু খুব সুন্দরী, খুবই সুন্দর। হ্যাঁ, তা আমি দেখলাম যে ওকে বিয়ে করলো, আর কসমেটিক দিতে দিতেই আমার জীবন শেষ, এই সমস্ত জ্ঞান জ্ঞানে আমার আসলো। তারপরে আমি বলছি যে না আমি বিবাহ করবো, খালাতো বোন। আমার বড় ভাই আর আমি হলো আপন ভাইরা। বড় ভাই আগে খালাতো বোন কে বিয়ে করছে, তার ছোট বোন কে আমি বিবাহ করেছি।
ওকে, সম্পর্ক ছিল আগে থেকে
না? কোনো সম্পর্ক না।
আচ্ছা আচ্ছা।
ওই খালাতো বোন মানে আমি চাইতেছি রক্ত। এবং আমার মাও একদিন আমাকে বলছিল যে এই পাগলটে তো যাত্রার সাথে বাইন্ধে দেওয়া যাবে না, তো আমার ইচ্ছা, আমি আমার কাছে বলতেছে না, আমার বড় বোনের কাছে বলতেছে যে বড় বোনের মেয়ের সাথেই দেখি আমি চিন্তা ভাবনা করবো, না হলে তোরে ঠিক রাখা যাবে না। আর তারপর খালাতো বোনের সাথে আমার বিয়ে হলো। আমার দু ছেলে, বড় ছেলের নাম আলামিন, ছোট ছেলের নাম ফেরদৌস মেহেদি খান, মেয়ের নাম মাসুমা খান বাঁধন। এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেল, অনেক ঘটনা ঘটে গেল,
শুনি একটু আমরা, আমাদের তো সময় আছে।
সংসার জীবনে অনেক ঘটে গেল, সেটা কি সংসার জীবনে যে এত বেশি উৎসাহ পেলাম সেই রক্তের বোনের কাছ থেকে, সেই উৎসাহ, সেই আনন্দ, সেই সুখ, এই যে আপনার এখানে এসে বসে রয়েছি সেই সুখের থেকেও আল্লাহ আমাকে সরায়নি, সেই সুখে আমাকে এখনো রাখছে। এবং সবসময় তাদের একটা আশীর্বাদ। বড় ছেলে ঢাকা মিউজিক কলেজ থেকে লেখাপড়া করছে, ছোট ছেলে জেলা হাইস্কুল, মেয়ে ছোট, ছেলেরা ব্যবসা করতেছে, ছোট ছেলে ব্যবসা করতেছে। 35 বছর ছিলাম বাসা ভাড়ায়, হ্যাঁ 35 বছর বাসা ভাড়ায় ছিলাম। তারপরে 12-12 বারেতে আমি আমার নিজ বাড়িতে উঠেছি, পাগলের বাড়িতে, আমার বাড়ি না, লালন ফকিরের নামে আমি বাড়িটা করছি। আমার বাড়ির নাম দিছি লালন কুঠির, ফরিদপুর শহরে। 12-12 বারেতে আমি উঠছি। সুখ এবং দুঃখ দুইটাই আমার অন্তরে আছে, এবং আল্লাহ খুব সুন্দর, ব্যথাটা না থাকলে তো, পবিত্র ব্যথা না থাকলে তো সুখটা আমার আসবে না। এই জন্য সুখ দুঃখ দুইটাই।
ব্যথার গল্পগুলো একটু শুনতে চাই, কারণ মানুষ যখন ব্যথা পায় তখন অনেক বেশি হতাশ হয়ে যায়, কিন্তু ব্যথা পেয়েও যে একজন লালন সাধকের জন্ম হতে পারে, ব্যথা পেয়েও যে একজন সফল মানুষের জন্ম হতে পারে।
আমার মার খুব আশা ছিল যে আমার ছেলের যদি একটা মেয়ে হইত, কিন্তু আমার ভাগ্যে কিন্তু মেয়েটা হলো না, দুটাই ছেলে। এই লালনের সাধনা করতে করতে যে এক সাধু আমাকে বলতেছে যে তোমার জীবনে কিন্তু, তোমার জীবনে কিন্তু একটা খেপি আসবে, আমি বললাম সেটা কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। সেটা হলো ঠিক আমার শহরে, ঠিক আছে, এই সংগীত করতে যায় তার সাথে আবার আমার সম্পর্ক হয়ে যায়
বিয়ের পরে,
বিয়ের পরে অনেক বছর পরে, বিয়ের অনেক বছর পরে, আমার ছেলে পেলেরা অনেক বড় হওয়ার পরে।
আচ্ছা,
ঠিক আছে, হওয়ার পরে পরিবারে জানলো জানার পর আমি বললাম যে দেখো মার তো খুব একটা আশা ছিল আমার একটা মেয়ে, তখন আমার জীবনে আর একটা মেয়ে আসে, আর একটা বিবাহ আমি করি, ঠিক আছে, আমার দুইটা সংসার, শহরেরই মেয়ে, আমার সেই ঘরে একটা মেয়ে হয়েছে, তার নাম হলো মাসুমা খান বাঁধন, সে ক্লাস টুতে পড়ে, সেও সবার আদরেই আছে। মানুষ আছে না যে দুটো বিয়ে করলে এই সংসারে অনেক ই হয়, ফেসাদ হয়, অনেক হিংসা, তো আমার মনে হলো যে আল্লাহ এইটাও জানি কেমনে আল্লাহ সমাধান করছে, আমার কোনো সাধ্য নাই, কিন্তু এই যে আমার দুটো সংসার এটা নিয়ে আমি, এই যে আমার 59 বছর বয়স চলতেছে, এই বিষয়ে আল্লাহ আমাকে কোনোদিন ফ্রাস্ট্রেশনে রাখে নাই, বা এই বিষয়ে আমার কোনো কষ্ট আল্লাহ আমাকে দেয় নাই, এটা আমার জীবনে বলবো আর একটা শান্তি। মানুষ তো একটা সংসার করেই সুস্থ থাকতে পারে না, কত আলজাউল, আর আমি তো সবই সমর্পণ করছি আল্লাহর কাছে যখন আমি দীক্ষা নিছি, হে আল্লাহ তোমার উপর দিলাম সকল ভার, যা ইচ্ছে আবার করো পরো, আর তুমি রাখিলে রাখতে পারো, ইচ্ছা হয় তোমারও যা ইচ্ছা তাই করো, লঙ্গি বেকে। আর মানুষ দুটো বিয়ে করলে তাকে নিয়ে সমালোচনা করে, এই সমালোচনা যারা করে সেটা হলো তার জ্ঞান ধ্যান, এটা তো আমার ভাগ্যে ছিল, আমি তো তাকে দূর দূর করে খেদাই দিতে পারবো না, আমি যদি তাকে দূর দূর করে তার সাথে সমাজের মানুষ যেভাবে একটা নারীকে পেলে তাকে ভোগ করে সরায় দেয়, কিন্তু আমি পাগল তাকে ভোগ করি নাই, ভোগের আগেই তার সাথে আমার সুসম্পর্ক হয়ে গেছে সুরের মাধ্যম দিয়ে, তারপর সরাসরিয়াত মতন সংসার করছি, কাদাকাটি করছি আল্লাহর কাছে, যে আল্লাহ আমার মার খুব আশা ছিল যে পাগলের ঘরে যদি একটা মেয়ে হইত, তো আল্লাহ সত্যি আমার মার আশাও পূর্ণ করছে, দোয়া রাখছে, আমার সংসারে এখন সুন্দর একটা আল্লাহ মেয়ে দিছে, আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে এবং লালনের গান লোকগান নিয়ে আমার জীবনে আমি দুঃখ এবং কষ্ট সব ভালো লাগা, ভালো লাগার বিষয়টাই আমি বেশি বেশি দেখছি, এবং ভালো লাগা লাগে কিভাবে সেটা আমার ধ্যান জ্ঞান থাকতে হবে। নিজের ভালোটা যদি ভালো ভালো বলি, স্রষ্টা আমাকে কোনোদিন বৈমুখ করবে না, এজন্য আমি ভালো লাগাটার ভিতরে বেশি থাকি, আমাকে দুঃখ ঘিরতে পারে না, পরের দুঃখটা আমাকে বেশি ঘেরে, কিন্তু আমার ঘরের ফ্রাস্ট্রেশন আমাকে ঘিরতে পারে না, ফ্রাস্ট্রেশন থাকলেও সেটা দেখা যায় আল্লাহ পাকের ইচ্ছায়, সেটা জানি কিভাবে রহমত করে, এটা আমি বলতে পারি না।
চমৎকার, জীবনকে এই যে গভীরভাবে দেখা সেটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়, জীবনকে গভীরভাবে দেখা আসলে অসাধারণ মানুষেরই কাজ, এবং অসাধারণ মানুষগুলো খোঁজার জন্য বনে বাদরে কিংবা বড় বড় উঁচু বিল্ডিং এ একেবারে ছাদে গিয়ে খোঁজার কোনো দরকার নেই, এই অসাধারণ মানুষগুলোই আমাদের চারপাশে ঘুরে ঘুরে আমাদের চারপাশে, যে বন্ধুটিকে আপনার হয়তোবা হেলাফেলা মনে হয়, যাকে হয়তোবা আপনার মনে হয় যে ও তো সাধারণ মানুষ, কিন্তু আপনি খুব ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে ওর মধ্যে একটা অসাধারণ সত্তা লুকিয়ে আছে। আমাদের বাউলরা যখন আমাদের সামনে আসেন, আমরা আসলে জীবন দর্শন খোঁজার জন্য কিংবা দার্শনিক হওয়ার জন্য বইয়ের পাতায় বইয়ের মলাটে মলাটে বড় বড় দার্শনিকদের নাম খুঁজি, তাদের ফিলোসফি খুঁজি, তাদের এথিক্স খুঁজি, তাদের ইজম খুঁজি, কিন্তু এই যে বাউল, গ্রাম বাংলার লোক বাউল, যারা বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে লালনের গান কিংবা লালন সাইজির আগে যারা এসেছিলেন তাদের বাউল গান, তাদের যে জীবন আচরণ, তাদের যে জীবন ধর্মকে ধারণ করে চলেছেন, সেই ধর্ম বা সেই যে ধারণ, তার কাছে কি আমরা কতবার গিয়েছি, তার কাছে কি আমরা কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি? আমাদের আসলে প্রশ্ন করার সময় এসছে। আমরা জাত পাত, বারবার যে কথাটা বলছিলেন গুরুজি, যে জাত পাতের ঊর্ধ্বে উঠে মানুষ, এই মানুষ ব্যাপারটাকে যদি আমরা বুঝতে পারি তবেই কেবলমাত্র আমাদের মুক্তি। গুরুজি, একটু জানতে চাই যে মানুষের বিভিন্ন ধর্ম রয়েছে, কেউ ইসলাম ধর্মের, কেউ হিন্দু ধর্মের, কেউ হচ্ছে আপনার খ্রিস্টান, বিভিন্ন রকমের, এখানে পৃথিবীতে শত শত রকমের ধর্ম রয়েছে সে আদিকাল থেকে। লালন তো সব ধর্মের মানুষকে আহ্বান করেছেন তার কাছে আসার জন্য, লালনের কাছে সবচেয়ে বড় ধর্মটা আসলে তাহলে কি?
লালনের কাছে সবচেয়ে বড় ধর্ম হলো মানুষ ভজলেই সোনার মানুষ হবে, এটাই হলো লালনের বড় ধর্ম। লালনের বড় ধর্ম হলো যে আমার দ্বারা যেন কোনো মানুষ ঘরে এবং বাইরে যেন ব্যথিত না হয়, এটা হলো লালনের বড় ধর্ম, মানুষ ভজলেই সোনার মানুষ হবে। আমি এই জাত গেল জাত এই গান সাধনা করতে যেয়ে আমি বাংলাদেশের কোনো পতিতালয় নাই যে আমি না গেছি, প্রতিটা ব্রথেলে আমি গিয়েছি, তাদের জীবন বৃত্তান্ত আমি শুনেছি, তাদেরকে আমি সঙ্গীত শুনিয়েছি, এবং তাদেরকে প্রায় 125 জনকে আমি বিবাহ দিয়েছি,
বাবা,
এবং তারা আর ব্রথেলে যায়নি, এবং আল্লাহ পাকের ইচ্ছায় এই আমার ফরিদপুর, গোয়ালন্দ, ফরিদপুর এবং সিএনবি ঘাট যে ব্রথেল আমাদের
মা বোনের আমাদের বলবো আমাদের বোন ওরা। আজকে যারা ওইখানে রয়েছে সমাজের পণ্ডিত কানা, ওই যে লালন বলছে যে পণ্ডিত কানা অহং করে, আর দেশের মাতুব্বার কানা চগল করে আন্দাজে খুঁটাকারে জানে না সে বালাকার, ওই শ্রেণীর লোকগুলোই আপনার আমার বংশের ছেলে মেয়েগুলোকে নিয়ে ওইখানে তারা বিক্রি করে দিয়েছে, দিয়ে আজকে তারা ওই পথে লিপ্ত হয়ে গেছে। আমি লালনের গান দিয়ে তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম, আমি 152 জনের প্রতি তার বিয়ে দিয়ে দিছি, তারা আর এখন ওই পথে নাই, যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করতেছে, যে মুসলমান সে মুসলমান ধর্ম পালন করতেছে, এবং তাদের যা ছেলে মেয়ে ছিল যারা মুসলমান, 62 জন মেয়েকে আমি ফরিদপুর মুসলিম মিশনে, আমার এক গুরু ভাই আছে ফকির আজমল শাহ, আমরা একই গুরুর শিষ্য, সে আজমল শাহর নেতৃত্বে তার সাথে আমি সমন্বয় করে আমরা 62 জন মেয়েকে, যে মেয়ে 2 বছর হইলেই তার ওই পথেই থাকা লাগত, তাদের পরিবার পরিজন এই এলাকায় বুঝিয়ে, এবং পুলিশ পর্যন্ত আমাদের এটার বিরুদ্ধে চলে গেছিল, পুলিশটা কারণ তাদের ওখানে কামাই আছে, কারণ ওখানে যত থাকবে অবৈধ কিছু হবে পুলিশের একটা ওখানে কামাই থাকবেই। তখন আমরা তাদেরকে বলছি যে আজকে এই মেয়েগুলো যদি ব্রথেল হয়ে যায় দরকার কি, আমরা এদেরকে মুসলিম মিশনে ভর্তি করাই দিই। ওই যে আমার সেই সামাজ স্যার যে আমাকে বলছিল বাবলু তোমাকে দেখলে জয়গুরু জয়গুরু বলে, স্যার আমার এই বিষয়ে আলাপ আলোচনা করার পর স্যার বুকে জড়ায় বললো যে বাবলু তুমি এই কাজ করো। আমরা 62 জনকে মুসলিম মিশনে ভর্তি করে দিছি। ABC-র মাধ্যম দিয়ে রেডিওর মাধ্যম দিয়ে বলতে চাই সেই সমস্ত ছেলেমেয়েরা এখন কলেজে পড়ে, তারা 5 অক্ত নামাজ পড়ে এবং তারা দিনের পথে চলে গেছে, তারা ওই পথে জানে, বরঞ্চ ওইসব ছেলেমেয়েরা শিক্ষা পেয়ে তাদের বাপ মাকে ওই পথ থেকে বাইরে জগতে নিয়ে আসতেছে। সুন্দর
চমৎকার গুরুজি, আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কিভাবে শুরু করলেন, কি কি দেখলেন ওখানে গিয়ে, ডিটেল আমরা জানবো, তবে তার আগে একটা বিরতি আমরা নেব, এবং বিরতির আগে আমরা একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে।
আচ্ছা,
গানের পর আমরা ফিরে এসে এই ঘটনার পুরোটা শুনবো আপনার কাছ থেকে।
পরে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘরে না চিনিলে, আপন ঘরে না চিনিলে বাইরে খুঁজলে পড়বি ধাঁধায়, খ্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘরে না চিনিলে, আপন ঘরে না চিনিলে বাইরে খুঁজলে পড়বি দাদায়, ব্যাপারে তুই না যেহেন তোর আপন খবর যাবি কোথায়, আমি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে, আমি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে, আমি যেই রূপ দেখ না সেই রূপ, আমি যেই রূপ দেখ না সেই রূপ, দিন দয়াময় দিন দয়াময়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আত্মা রূপে সেই অধর সঙ্গী অংশ তলাতার, আত্মা রূপে সেই অধর সঙ্গী অংশ তলাতার, ভেদ না বুঝে বনে বনে, ভেদ না বুঝে বনে বনে ফিরলে কি হয়, ফিরলে কি হয়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘরে না চিনিলে, আপন ঘরে না চিনিলে বাইরে খুঁজলে পড়বি দাদায়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপনারে আপনি না চিনে ঘুরবি কত ভুবনে, আপনারে আপনি না চিনে ঘুরবি কত ভুবনে, লালন কয় অন্তিম কালে, লালন কয় অন্তিম কালে, নাই রে উপায় নাই রে উপায়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘরে না চিনিলে, আপন ঘরে না চিনিলে বাইরে খুঁজলে পড়বি দাদায়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, ব্যাপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়।
প্রিয় শ্রোতা, আপন খবর জানার জন্য আজকের এই হ্যালো 8920, নিজের খবর পাওয়ার জন্য আজকের এই হ্যালো 8920। আজকের হ্যালো 8920 তে জীবনের কথা বলছে পাগলা বাবলু, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাউল। আমরা সেই বাউলের মূল কথাতে, বাউলের ফিলোসফিতে আবারও ফিরে আসব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি রয়েছে। আপনাদের সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, মেম্বার হয়ে যেতে পারেন আপনি আমাদের ফেসবুকে এসে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আবারও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসছি হ্যালো 8920-তে। আর জেকে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আমার টিম খালিদ, লোবান, সাফরিন এবং আরজি শাকিল। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হ্যালো 8920। ঈদের স্পেশাল হ্যালো 8920-তে আজকে আমাদের সঙ্গে আছেন বাউল বাবলু, আসলে পাগলা বাবলু নামেই যাকে লাখো মানুষ চিনে থাকেন। আর তার এই নামটি আদর করে তার দাদি দিয়েছিলেন, পাগলা নামে রাখতেন, এবং সেই অর্থেই লাখো মানুষ তাকে এই নামে চিনেছে এবং তিনি এই নামটি নিয়েই আমাদের মাঝে পরিচিত। পাগলা বাবলুর জীবনের দর্শন এবং তার যে বাউল ফিলোসফি, সেই ফিলোসফির জায়গাতে আমরা আবারও ফিরে যাব। তার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর গানও শুনবো, তবে তার আগে বলতে চাই, আপনি যদি চান আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যেতে, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং আপনি চাইলে পেজটি আরজি কিপিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজি স্পেস KEBRIA। আরজি কিপিয়া নামে খোঁজ করলে আপনি দেখবেন যেখানে প্রায় 4 লাখের মতো মেম্বার রয়েছে, 4 লাখের কাছাকাছি আমরা বলতে পারি, 3.5 লাখ পার হয়েছে বেশ কিছুদিন আগে, 4 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920-র পেজ। আর আপনি চাইলে আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ওখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে, তারপর আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটের মধ্যে বলতে হবে। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। গুরুজি, আপনার কাছে আবারও ফিরে আসি। আমরা বিরতির আগে যেটা বলেছিলাম যে এই যে বড় একটা কাজ, সমাজের একেবারে নিগৃহীত মানুষ ব্রোথেলে গিয়ে আপনি কাজ করলেন, এতগুলো মানুষকে আপনি সমাজের মূল ধারাতে ফিরে নিয়ে আসার জন্য কাজ করলেন, কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন আর ওখানে যাওয়ার পর আপনি কি বা দেখলেন?
আসলে উদ্বুদ্ধটা হয়েছি বাবার কাছ থেকেই। বাবাকে যখন বললাম যে বাবা যাত গেল বলে কি আজব কারখানা, লালন সাহেজি এই পদে যা বলছে, আমি যতটুক বুঝছি বাবা, সেই বোঝার সাথে আমি আপনার কাছ থেকে কিছু বুঝ নিতে চাই। তখন বাবা বলল, তুমি যেহেতু লালনের গান তুমি করো, তোমার মার আশীর্বাদ নিয়ে এবং আমার আশীর্বাদ নিয়ে তোমাকে যখন এই ঘরে আমরা ব্রত করেছি, তুমি সব শ্রেণীর মানুষের সাথে মেশবে, কোনো মানুষ যেন তোমার দ্বারা ব্যথিত না হয়, এই সাহসটা বুকে বেঁধে আমি সেই সমস্ত বন্ধুদের সাথে আমি দেখা করতে যাই, তাদের আলাপ আলোচনা আমি শুনি, তাদের কষ্টের কথাগুলো আমি শুনি, তাদের কষ্টও আমি শিশুর মতন কেঁদেছি।
দুই একটা ঘটনা কি আমাদের সাথে শেয়ার করবে?
হ্যাঁ, শেয়ার করা যায়। ওই মেয়েটার নাম, বাবার নাম দিয়েছিল মায়া, কিন্তু তাকে যখন ওই গ্রামের কিছু দুর্বৃত্তরা বিবাহর প্রলোভন দেখিয়ে, আসলে সে বিবাহ না করে ফরিদপুর শহরের ভিতর যেই আমাদের বোনরা ওইখানে থাকে, যাদেরকে সমাজের লোক প্রথেল বা পতিতালয়ে বলে, তখন ওই মেয়েটার নাম এখানে এসে দেয় জরিনা।
আচ্ছা আচ্ছা, মায়া থেকে সে জরিনা,
মায়া থেকে সে জরিনা। যখন তাকে বিক্রি করে, সেদিন আমি ফরিদপুরে ছিলাম, কিন্তু ঘটনাটা আমি শুনি রাত্রে, যার আত্মীয় সেই ছেলেটা আবার আমার খুব ভক্ত, সে আমার বাসায় চলে গেল। ছেলেটার নাম হচ্ছে দিলীপ। যায় বলতেছে, এ ব্যাপার আমার চাস্ত বোনকে এরকম এই ফরিদপুর পতিতালয় তাকে বিক্রি করে দিয়েছে। তখন আমি শুনে চলে আসলাম। আসার পর আমি আমার দোকানে বসে, বাজারে বসে আমি চিন্তা করলাম যে কোন হয়েছে যে আমি এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব। তখন আমার ফরিদপুরে জাহাঙ্গীর নামে একজন TSI ছিল, অত্যন্ত ভালো লোক, পুলিশে চাকরি করতেন, ওনার কাছে যে আমি বিষয়টা বললাম যে মেয়েটাকে বিবাহর কথা বলে ওরা এসে এখানে বিক্রি করে দিয়ে গেল, তো এই অপরাধের জন্য সেই ব্যক্তিটির কি সাজা হওয়া উচিত? জাহাঙ্গীর ভাই কয় বাবলু ভাই, এটা চরম অন্যায় করছে, আপনি তথ্য নেন সেই ছেলে কোথায় থাকে, আপনি মামলা করবেন, আমি তাকে অ্যারেস্ট করব। তা আমি বললাম যে ঠিক আছে, এই মামলা অবশ্যই দেবো, কিন্তু এই মেয়েটাকে প্রথম আমার উদ্ধার করতে হবে, এই ব্যাপারে আপনি আমাকে কতটুক সহযোগিতা করতে পারেন? কয় বাবলু ভাই, আমি আপনার সাথে আছি। তখন আমি সরাসরি সেই বাড়িওয়ালার কাছে যাই,
বাড়িওয়ালা আমাকে চেনে, যেহেতু আমি গান বাজনা করি, তারা দেখে তো খুব আশ্চর্য হয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তারা বসার চেয়ার টেয়ার দিছে। আমি কইছি আপনারা যে ভাই হিসাবে আমাকে গ্রহণ করে নিছেন আমি খুব ধন্য হয়েছি। তো আমি চাই যে ও যদি এখানে থাকতে চায় তাহলে আমার কোনো কষ্ট নাই, আর ও যদি এখানে থাকতে না চায় তাহলে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। তখন সবাই আমাকে সহযোগিতা করলো, তাদের আত্মীয় স্বজনকে এনে সেই মেয়েটাকে আমি ওইখান থেকে বের করে দিয়ে তাদের হাতে তুলে দিলাম, এবং সেই মেয়ের সুন্দর একটা জায়গায় বিবাহ হয়েছে, সেই বিবাহতে আমি গিয়েছিলাম। তো এইভাবেই অনুপ্রেরণা শুরু হলো। তো এইভাবে ওইখানেই আমি বলতাম যে যারা যারা এই অনেকে আছে না যে একজন একজনকে ভালোবাসে, ওদের ভিতরে আছে ভালোবাসে, কিন্তু পেটের দায় এসে কাজ করবে কিন্তু তার একজন একজন প্রেমের মানুষ আছে, তখন তাদের সাথেও আমি যোগাযোগ করা ধরলাম যে আপনি যখন তাকে ভালোবাসেন তার জন্য আপনার এত কিছু, সবাই খালি আগুনের ভিতর ফেলে দেয়, আপনি আগুন থেকে উদ্ধার করে যদি তাকে আপনি সমাজে এনে প্রতিষ্ঠিত করতে পারেন এ তো আপনি আল্লাহর কাছে খুব ভালো থাকবেন। তখন তাদের ছেলেকে বুঝাই দেবো, কয় ভাই আমি বেকার, আমি কি করবো, আমি তো ওর কামাই খাই। আমি বললাম ঠিক আছে, জেলা পরিষদের জায়গা আছে, তুমি অ্যাপ্লিকেশন করো, আমি ইনশাল্লাহ যেয়ে আমি তোমার এটা যাতে তোমার নামে একটা ঘর বরাদ্দ হয় আমি সেই ব্যবস্থা করবো। তাহলে তুমি ওয়াদা দাও তুমি তোমার ওই প্রেমিককে আর ওইখানে রাখবে না, যদি তোমাকে একটা ঘর দিতে পারি। এরকম ভাবে জেলা পরিষদের কাছ থেকে প্রায় আমি 30টা ঘর ওদের নামে বরাদ্দ দিয়ে ওদেরকে আবার বিবাহ দেওয়ায় এখন আবদ্ধ করেছি। এইভাবে আমি অনেক সহযোগিতা আমি পেয়েছি, তারা লালনের এই তথ্য এই ভালো লাগার বিষয়গুলো তারা গ্রহণ করছে, এবং সমবরাত হইলেও কিন্তু আমি ঢুকতাম, সাবান নিয়ে ঢুকতাম, জায়নমাজ নিয়ে ঢুকতাম, তসবি নিয়ে ঢুকতাম, যাই বলতাম তুমি তো মুসলমান, তো হয়তো এখানে তুমি এসে হিন্দু নাম বলতেছো, কিন্তু আদৌ কি তুমি হিন্দু? আমাকে বলতো যে বাবা আমি হিন্দু না আমি মুসলমান, আমার নাম ছিল এই, আমার নাম ছিল সুফিয়া, কিন্তু মুসলমান হিসেবে তারা আমাকে গ্রহণ করবে না এই জন্য হিন্দু না। আমি বললাম আজকে শয়েবরাত পাপ পুণ্যের বিচার করবে আল্লাহ, তো জায়নমাজটা দিয়ে গেলাম, যদি ওযু করতে নিশ্চয়ই পারো সূরা দুই একটা পড়ো, তুমি আল্লাহর কাছে কাঁদাকাটি করে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, এবং তুমি এই পথ থেকে বের হয়ে আসার জন্য তুমি সুষ্টার কাছে কাঁদাকাটি করো, আমার মতন অনেক পাগল তোমাদের পাশে এসে থাকবে। আসলে তারাও আমাদের এই সমস্ত বয়ান শুনে, লালনের এই তত্ত্ব শুনে তারাও এখন ওইখান থেকে সমাজে ভালো ভালো জায়গায় তারা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে পড়ে। বুঝারই কায়দা নাই যে ওই সম্প্রদায়ের ছেলে বা ওই সম্প্রদায়ের মেয়ে। তো আমি আমার শহরে পতিতালয়ের যারা ছেলে পেলে ছিল তাদেরকে উদ্ধার করে আনার পরে তো চিন্তা করলাম, আমার শহরটা তো কুমার নদীর পাড়ে, তার পাড়েই আপনার পানি অবদার জায়গা আছে, প্রচুর জায়গা। তখন আমি একটা লালন নগর করলাম, ওখানে ব্রথেলরা নাই, গরিব মানুষ আছে, ব্রথেলদের ছেলে মেয়েরাও আছে, তারা এখন লালনগর নামে একটা প্রতিষ্ঠান করা হয়েছে, ওখানে 550 লোক বসবাস করে। এখন লালনগরের ছেলে মেয়েরা আল্লাহ রহমত ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ে, ইয়াসিন কলেজে পড়ে, গার্লস স্কুলে পড়তেছে, আদর্শ বালিকা স্কুলে, সে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে। সরকারের কাছে আমার একটাই দাবি ছিল যে জায়গা আপনার, কিন্তু এটাকে স্বীকৃতি দিতে হবে লালনগর বলে। আল্লাহ রহমত সেই জায়গাটা লালনগর বলেই আছে, একদম ফরিদপুর গোলচামটে।
অনেকে লালনগরের যারা আছেন তারা হয়তো অনুষ্ঠানটা শুনবেন, বুঝতেই পারছেন যে আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান হ্যালো 8920। গুরুজি আমরা আরেকটা গান শুনে ফেলি, আমাদের গানের চেষ্টা পেয়েছে, আপনি কি শোনাবেন আমাদেরকে?
আমি গান শোনাবো, যেমন আজকে লালনকে আমি পেয়েছি, আমি তো লালনকে সরাসরি পাই নাই,
জি
আমি যে আমার গুরুর মাধ্যম দিয়ে পেয়েছি, আমার দীক্ষাগুরু খুদা বক্সুসা, আমি তার লেখা একটা পদের আমি গান শোনাচ্ছি।
জি
সোনা খেরি ভেবে মরি মরি রে মরি কি করি তার নাই ঠিকানা বলো রে সোনা খেরি কিস্তি সব গিলাব হইল বাকি বইল জমিদারের মাল খাজে না জমিদারের মাল খাজে না বলো রে সোনা খেরি দেবে মরি মরি রে মরি কি করি তার নাই ঠিকানা সোনা খেরি করতাম ফসল পেতাম রোক রে বাকি পড়ত না যদি জমি আবাদ করতাম ফসল পেতাম রোক রে বাকি পড়ত না এখন আদা কেসে উঠছে ভেসে নিরেন্টে সে কুল পেলাম না নিরেন্টে সে কুল পেলাম না বলো রে সোনা খেরি ভেবে মরি মরি রে মরি কি করি তার নাই ঠিকানা ছিলে চাষা কলা ভাষা ধর্ম হাল তো জুড়িলাম না ছিলে গালিচে চাষা কলা ভাষা ধর্ম হাল তো জুড়িলাম না এখন আদা কেসে উঠতে ভেসে আদা কেসে উঠতে ভেসে নিরেন্টে সে কুল পেলাম না নিরেন্টে সে কুল পেলাম না বললো রে সোনা খেরি ভেবে মরি বড়ি সদ হইলে মরি সাধের জমিতে বলত সোনা পরিজন হইলে ভক্তি বাড়ি আহা মরি সাধের জমিতে বলত সোনা দরবে সুখ চাঁদ সায় বাক্য কেটে পরে মাঠে বক্সরটে জমির জোসিলাম না দিন বক্সরটে জমির জোসিলাম না বলল রে সোনা খেরি ভেবে মরি মরি রে মরি কি করি তার নাই ঠিকানা করি তার নাই ঠিকানা বললো রে সোনা খেরি
বাবা চমৎকার
খুদা বক্সাই আবার আমার যে শিক্ষাগুরু মুকসিদ আলী সাই সে একটা পদে যায় বলতেছে
আদিতত্ত্ব কর মানুষ চিনে ধরো আদিতত্ত্ব কর মানুষ চিনে ধরো খালাই বেহলা বয়ে যায় মান করা ভালো আন কথা নিয়ে আন কথা নিয়ে মান করা ভালো অন্ধকারে মানুষ চলে অন্ধ হয় সে আলোয় গেলে অন্ধকারে মানুষ চলে অন্ধ হয় সে আলোয় গেলে বহু ভাগ্যের ফলে যদি তারে পেলে বহু ভাগ্যের ফলে যদি তারে পেলে ব্রহ্মাণ্ড বই মুখ হয় মানে করা ভালো আন কথা নিয়ে আন কথা নিয়ে করা ভালো কৃষ্ণ শুক্ল পক্ষের বিচার না জানিলে সবই বেকার কৃষ্ণ শুক্ল পক্ষের বিচার না জানিলে সব ভাবি বেকার যুগল চন্দ্র যোগে লেনা দেনা যুগল চন্দ্র যোগে লেনা দেনা নিত্যতত্ত্ব নিতে রয় মানে করা ভালো নয় আনি কথা নিয়ে আনি কথা নিয়ে মানে করা ভালো নয় গমনা গমন দুটি ধারা নাই তরি ডুবলো হায় মানে করা ভালো নয় আনি কথা নিয়ে আনি কথা নিয়ে মানে করা ভালো নয় ওরে আদি তত্ত্ব করো মানুষ চিনে ধরো আদি তত্ত্ব করো মানুষ চিনে ধরো হেলায় ভেলা
অসাধারণ। একটু জানতে চাইব যে এই যে ডুগডুগিটা আপনি বাম হাতে বাজাচ্ছেন আর ডান হাতে আপনি একতারা ধরেছেন, গানের কনসেন্ট্রেশন ব্রেক হয় না সাধারণত যখন গান গাবেন, তো একদম গানের দিকেই কনসেন্ট্রেশন থাকা এটাই স্বাভাবিক, কিন্তু যখন আপনি বাম হাতে বাজাচ্ছেন ডান হাতে বাজাচ্ছেন মস্তিষ্কও কাজ করছে, মনের দিক থেকেও সুর আসছে, কিভাবে হয় এটা? আসলে
এইটাই ছিল আমাদের ওই প্রজেক্টের প্রথম দায়িত্ব, যে লালনের ঘরে ব্রত যখন তুমি হয়েছ কেউ ইন্তজারিতে থাকা যাবে না। আজকে দেখেন একতারা ডুগিটা না আনলে আপনারা আমার বলা লাগতো বাইতলে একটা ডুগি তবলা আনেন, একটা হারমোনিয়াম আনেন, আজকে কিন্তু আমার তা বলা লাগেনি। সাইজি আমাকে এই তিনকে এক করে ফেলাইছে, একে ধারে কণ্ঠ, ডানাতে একতারা, বায়ে আমার বায়া। লালন ফকির এইভাবেই সাধনা করত, যখন তার হৃদয়ে গান আসত কেউ তাকে কেস বলবে বাবা একটা লালনের গান শোনাও, আমরা তো ওই আশায় থাকবো না। আমার যখন ভিতরে কথা আসবে তখন আমি গেয়েই যাবো, আমার মতন আমি গেয়ে যাব, এবং আমার মতন আমি গেয়েই যাচ্ছি আজকে 28-29 বছর। আমি কেউর আশায় চেয়ে থাকি না যে কবে আমার কন্ট্রাক্ট হবে, আমি কন্ট্রাক্ট করেও আজ পর্যন্ত কোথাও গান গেতে যাই না। এই যে আপনারা আমাকে ডেকেছেন, আমার মুখ দেখি শুনেছেন বাবা যে আমাকে কয় টাকা দিবেন,
না শুনিনি,
কারণ এই ধর্ম তো আমার না।
আমি প্রিয় শ্রোতা এখানে একটা নোট করতে চাই আপনাদের সবাইকে, আমরা যেহেতু এসব নিয়ে কাজ করি, শিল্পীদের নিয়ে কাজ করি, আমি শ্রদ্ধা ভরে বলছি আপনাদের কাছে অনেক অনেক প্রিয় শিল্পী হিসেবে অনেকেই পরিচিত আছেন, আমরা ফোন করার সঙ্গে সঙ্গে প্রথম কথাটি হয় কত টাকা দিবেন, কিন্তু আমি অত্যন্ত আনন্দ ভরে শ্রদ্ধা চিত্তে বলতে চাই হ্যালো 8920 তে আজ পর্যন্ত যতগুলো বাউলকে আমরা এনেছি, শিল্পীকে আমরা এনেছি, যারা সত্যি সত্যি অনুষ্ঠানটাকে ভালোবেসে নিজের জীবনের কথা বলতে এসে একটাবারের জন্য এই কথাটি উচ্চারণ করেনি যে আমাকে কত টাকা দেবেন, এবং তাদেরকে আমরা যে পেমেন্টটা করি সেটাও খুব নিতান্তই সামান্যই বলতে পারি আমরা, কিন্তু তারা যে মন খুলে এই যে মনের কথাগুলো আপনাদের কাছে বলে যান, লাখো মানুষের কাছে বলে যান, এটা তো অনেক বড় একটা পাওয়া গুরুজি, তাই না? যে লাখো মানুষের কাছে নিজেকে তুলে ধরা, নিজের মর্মবাণীগুলো প্রচার করা,
তাই তো, এটা বিনা করির ধন তো। এটাকে নিয়ে কি আমি ঘরে বসে থাকবো না? সুন্দর সোনার মানুষের কাছে এই সুন্দর সোনার কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। এই জন্য আপনারা যারা প্রিন্ট মিডিয়াতে আছেন, এই সমস্ত কাজে যারা লিপ্ত, তারাই তো আমাদের আদি ভক্ত, কারণ আপনাদের মাধ্যম দিয়ে সারা বিশ্ব শুনছে লালনের এই গান, বাউলের এই কথা, আমাদের দুঃখ কষ্টের কথা। বাউলের কোনো দুঃখ নাই, বাউলের দুঃখ হচ্ছে পরের দুঃখটাকে বাউলরা বেশি বোঝে।
আপনি তো বেদেদের নিয়েও কাজ করেছেন।
আমি বেদে নিয়ে কাজ করেছি, যে বাইদেরা আর কতকাল এই নদীর ভিতর তাদের জীবন অতিবাহিত হবে,
নদী তো শুকায় যাচ্ছে,
নদী শুকায় যাচ্ছে, ওরা গ্রামে গ্রামে যে যে তাবিজ টুবিজ বেচত তাও এখন আর বিক্রি হচ্ছে না। আমার যে ফরিদপুরের ডিসি সাহেব ছিলেন অত্যন্ত ভালো লোক ছিলেন, এবং এডিসি রেভিনিউ সাহেব ছিলেন অত্যন্ত ভালো লোক, তো সরকারের কিছু জায়গা ছিল, ওই জায়গাগুলো নিয়ে শহরে এখানে যাদের আছে তাদের আর না দিয়ে আপনি এই যে যে বাইদিয়া 52 জন বাইদিয়া, এই 52 জন বাইদাদের আপনি একটা করে ঘর বরাদ্দ দেন ইনশাল্লাহ। আমি তাকে বুঝাইতে পারছিলাম সেই ডিজি সাহেবকে এবং উপরে কর্মকর্তা মন্ত্রী সাহেবকে কয়েছে, আমি বুঝাইতে পারছিলাম কয়েছে বাবলুর এটা ভালো উদ্যোগ। তখন ইনশাল্লাহ আমি বলবো আল্লাহ তার হায়দারাজ করুক সে 75 জন নামে বরাদ্দ দিয়ে যায়।
বাবা,
তার ভিতর 52 জন হলো বেদে, আরো যারা ওই ব্রোথেলের যারা যে সমস্ত ছেলে মেয়েদের আমি বিবাহ দিছিলাম ওয়াদা দিছিলাম ওইখান থেকে আবার 17 জনকে ঘর দিছি, ওই 17 জন আবার ওইখানে বিবাহ করছে, তারা ওইখান থেকে বের হয়ে আসছে। মোট 75টা ঘরের ভিতর আপনার 38টা ঘর বেদেরা বুঝে পাইছে আর 40টা ঘরের জন্য ইনশাল্লাহ হয়তো আর কিছুদিনের ভিতর কাজ শুরু হবে। সেটার নাম দিয়েছি সরকারি সাফল্য ঢাকার মার্কেট, যার নামে ফরিদপুর তার নাম আমরা মার্কেটটা করেছি।
বাবা চমৎকার। আমি একটা জিনিস জানতাম যে বাউলরা আসলে ফিলোসফি নিয়ে পথে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, তাদের কাজ আসলে সংসার বিভাগী হওয়া, কিন্তু সংসারের মধ্যেও যে এত দায়িত্ব একজন বাউল মানুষ পালন করতে পারেন এটা আসলে আপনার সাথে না মিশলে, আপনার কাছ থেকে না জানলে আসলে হতো না। এই যে সংসার ধর্ম করছেন, সমাজকর্ম করছেন, নিজের যে চর্চা সেখানে কোনো ব্যাঘাত ঘটে না?
আমি তো মনে করি যে সমাজ এবং সংসারের যে চর্চাটা আমি করতেছি, এই চর্চাটা করার কারণেই আজকে আমি লালনের এতগুলো ভালো ভালো ভাষা, ভালো ভালো সুর, ভালো ভালো তথ্য, ভালো ভালো জায়গায় আমি যেতে পারি। আর যদি সংসারের সাথে সম্পর্ক না থাকতো, আমার সংসার আছে কিন্তু ওদিক যদি আমি ধ্যান খেয়াল না রাখতাম, তাহলে আসলে ওটাকে বাউল বলা যাবে না। বা অর্থ বাতাস, উল অর্থ সন্ধান, যে বাতাস ধরে সত্যের সন্ধান করে সেই বাউল। আমি পাগলা বাবলু যে শুধু লালন গীতি গাই, আমি যে বাউল, আমি শুধু বাউল নয়, আমার সামনে যারা বসা এখানে আমি দেখছি আপনারা সবাই বাউল। কারণ বাতাস ধরে যে সত্যের সন্ধান করে সেই বাউল, গাও কি শুধু বাউল হয় না, সবাই বাউল, যে যে দিক ভালো দিক নিতে পারবে।
ওকে, আমি একটু গানের দিকে আসতে চাই। যখন হাটে মাঠে ঘাটে পথে গান গাচ্ছেন, লাখো মানুষ সেটা শুনছে, আবার এই মানুষই যখন ধর্মকর্মের জায়গাতে আসছে তখন এই মানুষই আপনাদের বিরোধিতা করছে, এরকম তো হয়?
আমার বিরোধিতা এরকম করছে, বিরোধিতা করে দেখছে যে বাবলু যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো তো বাবলুর না, লালন ফকির 200 বছর আগে বলে যাচ্ছে, তাহলে আমরা বাবলুর বিরোধিতা করবো কেন? তো আমার এক মসজিদের ইমাম সাহেব এসে বললো, তো আপনি যদি আমাদের সাথে একটু তাবলিকে যাইতেন তাহলে আমরা খুব খুশি হইতাম। আমি বলছি আমি অবশ্যই যাব। এবং ফরিদপুরের যারা নেশায় অ্যাডিক্টেড ছিল তাদেরকে দলবদ্ধ করে 75 জনের একটা টিম নিয়ে আমি চকবাজার মসজিদে ঢুকি। তখন আমি বললাম যে তোরা আমাদের জামাত বন্দি করে দেন, আমাদের কোথায় পাঠাবেন, কোন মসজিদে পাঠাবেন? তো অন্য আমাকে পাঠাইলো সদরপুরে। তো সদরপুরে এই মসজিদে ঢোকার আগে, বা নামাজ তো পড়ি আমি মুসলমান হিসেবে, নামাজ তো আমার পড়তেই হবে ইনশাল্লাহ, তখন ওই এলাকায় তো আমি বহুত আগে গান গাইতে গেছি, ওই এলাকার যারা তো একটু নেশা টেশা করত, ওরা আবার আমাকে দেখছে, কিরে সাইজি মসজিদে, তো ওরা আস্তে আস্তে সব কাছে আসছে, সাইজি আপনি এখানে? তো আমি বললাম যে বাবাজি এক অক্ত তো মসজিদে নামাজ পড়ো নাই, মুসলমান বলে দাবি করতেছ, অজু করো আর মসজিদে ঢুকো। আল্লাহর রহমত, মসজিদের ভিতর তো লোক হইল হইলই, আমার ওই এলাকায় প্রায় 300-400 ভক্ত ছিল, পুরো মসজিদের এলাকা একটা আনন্দের মেলা বয়ে গেল, সবাই খুব খুশি। আমি যে আমার বড় ছেলেকে যে বিবাহ দিয়েছি, বিশ্ব ইস্তেমে আমার বড় ছেলের বিবাহ হয়েছে। আমার বড় ছেলের যে শ্বশুর, সে আজকে 28 বছর ধরে থাকে রোজা। কত বছর?
28 বছর।
28 বছর, খালি 3টা রোজা বাদে সে সারা জীবন রোজা করে আসছে। ফরিদপুরে যে সমস্ত তাবলিক জামাতের সাথী ভাইরা আছে, বলতেছে হুজুর পাগলা বাবলু হলো, ও গলায় দেয় রুদ্রক্ষের মালা, ও হিন্দু বাড়ি যায়। তখন আমার ওই বিআই বলছে যে দেখেন আমরা তো মুসলমান, লালন সাইজিকে আমি চিনি, তাকে নিয়ে আমি সাধনা করছি, লালন সাইজির গান পদ আমি শুনেছি, আমরা তো শুধু মুসলমানের কাছে দাওয়াত দিতে যাই, বাবলু লালন তথ্য নিয়ে সারা বিশ্ব মানবের কাছে দিনের দাওয়াত, সত্যের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, অতএব ওর ছেলের সাথেই আমার মেয়ের বিবাহ হবে। তখন আমরা আপনার চলে আসি বিশ্ব ইস্তেমায়, ওখানে খুরমা দিয়ে আমার বড় ছেলেকে আমি বিবাহ করাই। আমার সেই ঘরে 2 নাতি, সে নাতি এখন আমার মাদ্রাসায় পড়ে, সেও কোরআনে হাফেজ। আমার বাড়িতে আপনার সকালে এবং বিকালে আমার গ্রামের ছোট বড় গরিব বড় লোক সবাই আমার বাড়িতে আসে শুদ্ধ কোরআন শরীফ চর্চা করার জন্য এবং তালিম নেওয়ার জন্য।
চমৎকার প্রিয় শ্রোতা, এই হচ্ছেন আমাদের পাগলা বাবলু, যার সম্পর্কে আজকে আপনারা জানলেন। অনেকেই অনেক ধরনের কথা বলেন বাউলদেরকে নিয়ে, আমার মনে হয় যে যারা জানবেন প্রকৃত অর্থ, যারা খুঁজে পাবেন প্রকৃত জীবনাচরণ, যারা ধরতে পারবেন বাউলের, সেই সব মানুষদেরকে নিয়ে কোন ধরনের কটুক্তি বা কোন ধরনের উক্তি করবার আগে আপনাদের অনেকবার ভেবে চিন্তা করা উচিত। আজকের অনুষ্ঠানটি তাদের জন্যই মূলত। গুরুজি, আমরা কিছু গান শুনতে চাই আপনার কাছ থেকে, এবং এমন গান যেগুলো
গান তো আমি শোনাবই। আর একটা মেসেজ দেওয়া দরকার,
জি,
মানে যেটা আমার জীবনের চলার পথের পাথর বা আমার জীবনের একটা শান্তির জায়গা। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে শ্রদ্ধেয় আমার সাধক কবি শামসুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক, উনি আমার খুব গান প্রিয় ছিলেন।
জি,
তো উনি আমার গান শুনে 1997 ভোরের কাগজে একটা কবিতার শিরোনামে আসলো, পাগলা বাবলুর গান, একটা কবিতা লিখলেন সে আমাকে নিয়ে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
পাগলা বাবলুর গান, গেরুয়া বসনধারী পাগলা বাবলু যখন বাউল গান গায়, গভীর তন্ময়তায় একতারা বাজিয়ে ফুলের বনফুল নেচে নেচে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগড়ি মাথা মাথা সেউরিয়া ফরিদপুরের গঞ্জে ঢাকা শিল্পকলা একাডেমি আবার লালন সাইজির আসরে নামেন পুরোদমে। পাগলা বাবলু যখন অগণন মানুষের মাঝে মানুষের গান গায়, আমি শুদ্ধ আলোর ভিতর যাত্রা করি। এই কবিতাটা যখন পত্রিকায় উঠল, আমার ফরিদপুরে প্রায় 30-35 সংগঠন তারা আমাকে সম্বর্ধনা দিলেন। আমি কোনদিন ভাবতে পারিনি যে কবি শামসুর রহমান আমাকে নিয়ে একটা কবিতা লিখবে। তার রুহের মাগফিরাত কামনা করছি। এটা আমার জীবনের একটা খুব বড় পাওয়া,
নিঃসন্দেহে আমাদের অনেক বড় পাওয়া,
আমাদের অনেক বড় পাওয়া। আমি এই যে এখন বর্তমান তানভীর মোকাম্মেলের লালন ছবি করেছি, কীর্তন খোলা করেছি আমি সিনেমা, ঘরের খবর পরের খবর, ওখানে আমি টেলিফিল্মে কাজ করেছি অভিনয় সহ। আর এখন আমি একটা কাজ করতেছি দিলদার হোসেন একজন প্রডিউসার, সিনেমার নাম হচ্ছে দাহন বেলা।
আচ্ছা,
এটার মেইন ভূমিকায় আমি, আমার নামই দাহন।
আচ্ছা আচ্ছা,
কাজ চলছে। আর একজন আর একটা সিনেমা করছে, সেটার নাম দিছে খেপা বাউল, সেখানেও আমাকে তারা মহানায়ক হিসাবে গ্রহণ করছে। কিন্তু ওইটা আমি বলছি যে আগে আমি স্ক্রিপ্টটা পড়বো, পড়ে যদি দেখি যে আমার জীবনের সাথে, লালনের সাথে, মানব তত্ত্বের সাথে সুন্দর একটা মিলন ঘটে, তাহলে আমি আপনার সাথে
কাজ করব।
কিন্তু দাহন বেলা সত্যি আমাকে আপ্লুত করছে, তার ধ্যান জ্ঞান, সে 47, 52, 71 এইসব বিষয় আদি।
মানে আপনি লালনের কাজ নিয়ে এখনো আছেন?
আমি এখনো আছি।
এবং আপনি?
আমি চাই গান এবং অভিনয় তো আমার করার খুব ইচ্ছা, যেহেতু আমার পরিবার নাটক করতো, এগুলো করতো, ওগুলো আমার ভিতর আছে কিছু ইচ্ছা।
আপনি একটু ওই কীর্তনের কথা বলছিলেন, কীর্তন আমার খুব পছন্দের, একটা কীর্তন শোনাবেন?
হ্যাঁ, একটা কীর্তন শোনাই। সাইজির পদে যে কীর্তন গানগুলো আছে, রাসুল তথ্য নিয়ে সাইজি একটা কীর্তনের সুরে একটা পদ করেছেন, সেটার সাধনা করেছিলাম আমার শিক্ষাগুরু মহিম সাইজির কাছ থেকে, যখন আমরা আপনার ওই মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল ওই প্রজেক্টে যখন কাজ করছিলাম। রাসুল রাসুল বলে ডাকি, রাসুল নাম নিলে বড় সুখে থাকি, রাসুল রাসুল বলে ডাকি আমি, রাসুল রাসুল বলে ডাকি, মক্কায় গিয়ে হাস করিয়ে রাসুলের রূপ নাই দেখি, মক্কায় গিয়ে হাস করিয়ে রাসুলের রূপ নাই দেখি, আবার মদিনাতে গিয়ে রাসুল মরে মদিনাতে গিয়ে রাসুল মরে সে তার রওজা দেখি, রাসুল রাসুল বলে ডাকি আমি, রাসুল রাসুল বলে ডাকি, ভুল গেল কলঙ্ক হইল আর কিছু নাই দিতে বাকি, আমার কুল গা কলঙ্ক হইল ও আর কি শুনাই দিতে বাকি, আমার সোনার রাসুল মারা গেলে কেমন করে দইনে থাকি, আমার সোনার
এমন করে দইনে থাকি রাসুল রাসুল বইলে ডাকি আমি রাসুল রাসুল বইলে ডাকি হায়াতুল মুরসালিন বইলে কোরআনে তে লেখা দেখি হায়াতুল মুরসালিন বইলে কোরআনে তে লেখা দেখি দরবেশ সিরাজ শাইখ অবুদ লালন রাসুল ছিলে আখের পাপি দরবেশ সিরাজ শাইখ লালন রাসুল ছিলে আখের পাপি রাসুল রাসুল বলে ডাকি আমি রাসুল রাসুল বলে ডাকি ওই নাম নীলে বড় সুখে থাকি ওই নাম নীলে বড় সুখে থাকি
কি অসাধারণ। আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা পুরো অনুষ্ঠানটির সাথে ছিলেন তারা চোখ বন্ধ করে অসাধারণ একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং এই রেশটুকু সারাটা জীবন ধরে না শেষ হোক। একটা সুন্দর মানুষের সন্ধান যদি আমরা পেয়ে থাকি, একটা সত্যের মানুষের সন্ধান যদি আমরা পেয়ে থাকি এবং সত্যের সন্ধান যদি পেয়ে থাকি, তবে এই পাগলা বাবুলের যে কথা, লালনকে ধারণ করে যে কথা, সেই কথা যেন আমরা সারাটা জীবন ধরে লালন করে চলতে পারি। এটাই হচ্ছে আজকের হ্যালোইট 920 থেকে জীবন আদর্শের প্রচার বলি, প্রসার বলি, যাই বলি না কেন। প্রিয় শ্রোতা, হ্যালোইট 920 এমন একটি অনুষ্ঠান, এখানে মসজিদের ইমাম এসে তার জীবনের গল্প বলেছে। হ্যালোইট 920 এমন একটি অনুষ্ঠান যেখানে, যে কথাটা বলছিলেন একটু আগে আমাদের বাউল, যে ব্রোথেল, সেই ব্রোথেলের পতিতা এসে তার জীবনের গল্প বলেছে। হ্যালোইট 920 এমন একটা অনুষ্ঠান যেখানে এসে স্টুডেন্ট এসে তার জীবনের গল্প বলেছে। হ্যালোইট 920 এমন একটা অনুষ্ঠান যেখানে কাজের বুয়া এসে তার জীবনের গল্প বলেছে, এখানে ইউনিভার্সিটি টিচার এসে জীবনের গল্প বলেছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই চেষ্টা অব্যাহত আছে। আমরা শুধু একটা মেসেজই আপনাদের কাছে দিতে চেয়েছি, জাত পাত যেটাই হোক না কেন, যে মতাদর্শেরই হোক না কেন, যে মানুষটি, সেই মানুষটি যে ইজম কিংবা যে ফিলোসফি নিয়ে বসবাস করুক না কেন, তার সেই ফিলোসফি, তার ইজমের প্রতি বাকি সমস্ত মানুষের রেসপেক্ট থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত। তাকে যেন কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত না করি যতক্ষণ পর্যন্ত তার ইজম, তার ফিলোসফি অন্য কোনো মানুষের ক্ষতি না করছে। আমরা শুধু এই কথাটাই বলতে চেয়েছি আজকের হ্যালোইট 920 থেকে। আমরা শেষ করতে চাই হ্যালোইট 920 আজকের মতো, ঈদের স্পেশাল হ্যালোইট 920, তবে আমরা এভাবে শেষ করব না, যেহেতু গানের মানুষকে পেয়েছি আমরা আরো কিছু গান শুনতে শুনতে বাড়ি যাব। গুরুজি, আপনার শেষে কি কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে?
শ্রোতাদের বলার হলো যে আমি চাই যে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পরিবারে যেন লালনের গান থাকে, এটা হলো আমাদের দাবি। আমি আজকে মরে যাব, আর একটা সন্তান যেন এরকম এসে লালন করে, লালনের গান যেন করে। তো এই গান
শুধু গান কেন, গান লালনের মতাদর্শকে যেন আমরা জীবনে ধারণ করতে পারি,
মানে এটাকে সুর এবং দার্দের কথা, তার এই কথা এবং সুরের সাথে যেন আমরা যারা বাঙালি, আমরা যেন পৃথিবীর মানচিত্রে প্রমাণ করতে পারি যে মানুষ ভজলেই সোনার মানুষ হওয়া যায়। আমাদের এই লালনের এই পথ, এই মত, আমাদের এই আদর্শ দেখে যেন বিশ্বের যেখানে হানাহানি হচ্ছে, আমাদের এই সুন্দর স্বভাব দেখে যেন ওরা বিশ্বের মানুষ যেন বলে যে দেখ বাংলার মানুষ সব লালন হয়ে গেছে, বাংলায় সব লালন ফকির রে, যার যার ধ্যান জ্ঞানে তারা নিজের জীবনকে লালনের নামে উৎসর্গ করে দিয়ে স্ব ধর্মের ভিতর থেকেও সবাই সবার আত্মার বন্ধু, আত্মার খুরাক হয়ে গেছে, কেউ কেউকে ছেড়ে যেতে চায় না, সবাই যেন একটা সংসারের আলোর ন্যায় আমরা।
জি, চমৎকার এই মেসেজটি দিয়ে আমাদের হ্যালোইট 920 শেষ হবে এবং একই সাথে গান দিয়ে। প্রিয় শ্রোতা, আবারও বলছি, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালোইট 920 মেম্বার হয়ে যাবেন। আজকে আমাদের এই বাউল শিল্পীকে নিয়ে ওখানে স্ট্যাটাস দেওয়া আছে, ওনার ছবি দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, তাকে নিয়ে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমরা যাই,
আমি আমার ঘরের, আমি যে লালনসার ঘরে মুড়ি ধুয়েছি,
জি,
এই ঘরের যে একটা দিন ডাকে, সেই দিনটা ডাক পার পরে একটি গান গে আজকের এই সুন্দর লালন তত্ত্ব, লালন বিষয়ক আলোচনা, মানব প্রেমের আলোচনায়
এবং আপনার জীবন আচরণ,
আমার জীবন আচরণ এই কথায় যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, বা আমার এই চলার পথটা যেন অন্ধকার না হয় এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমাকে মেসেজ দিয়ে আমাকে সুপথে চলার জন্য আপনারা আমাকে আরো সার্বিক সহযোগিতা করবেন, এবং যতদিন আমি বেঁচে থাকব আমি যেন লালনের গান গেতে গেতে যেন এই পৃথিবী থেকে, সুন্দর পৃথিবী থেকে আর একটা সুন্দর পৃথিবীতে যেন আমি যেতে পারি, এই আশা আপনাদের কাছে আমার এবং আপনাদের কাছে আমার চাওয়া।
আল্লালি গাল্লালি ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া মালিক ইয়া আপনি রহমান রহিম, আপনি রব্বুল আলামিন, আপনি গফুরের রহিম, আপনি হাক্কানার, আপনি ইয়া আলা দুদু, আপনি অখণ্ড মণ্ডল করার, আপনি ব্যাপ্তান জগৎ চরাচর, গুরু হে আপনি পতি, আপনি পাব আপনি পরম ঈশ্বর। আদারি মিয়া খেয়ালি গুসাই রঙ্গাজী বানুর চ্যাটার্জি ফকির মাহমুদ কবির নানক দরবেশ লালন সাই মনিরুদ্দি সাই কুনলা সাই সুখচান সাই দোহাই দোহাই খুদা বক্সু সাই তুমি মহান তুমি মহিম তুমি মহিম সাই আউল বাউল সাধু গুরু বৈষ্ণব আনন্দে গুরু ধনি বল বলো জয় জগৎ বন্ধু ওরে আমার গর্বধারিণী মা তুমি দান করো ওরে আমার গর্বধারিণী মা বাবা লালন দুঃখ সুখ ধরে করো পালন আল্লাহ আলে আল্লাহ আলে তুমিও ওরে আমার মা। আমি একদিন না দেখিলাম তারে বাড়ি পাশে আর শ্রীনগর সেটা পড়েছি বসত করে ঘর পড়েছি বসত পারে আমি একদিন না দেখিলাম তারে আগে একদিন না দেখিলাম তারে কি বল বপরিশির কথা
This track was downloaded from FusionBD.com.